হ্যালো ফ্রেন্ডস, সবাইকে ওয়েলকাম করে নিচ্ছি উইকেন্ড স্পেশাল শো ভালোবাসার বাংলাদেশে। বন্ধু মেঘলা চলে এসেছি আপনার সাথে এবং অবশ্যই যুক্ত হবেন আপনাদের সবার প্রিয় বন্ধু, প্রিয় ভালোবাসার মানুষ, প্রিয় ভালো লাগার মানুষ সেগুলো ইসলাম। এবং আজকের অতিথি বন্ধু তো থাকছেনই, তো বন্ধু আপনি নিশ্চয়ই আছেন এবং নিশ্চয়ই থাকবেন, এবং যারা এখনো নেই তাদেরকে অবশ্যই জানানোর দায়িত্বটা কিন্তু আপনারই। তো জানিয়ে দিন কিভাবে থাকবেন, কিভাবে কানেক্টেড হবেন আমাদের সাথে, জানিয়ে দিচ্ছি সেই নিয়মটি। মোবাইলের মেসেজ অপশনে যাবেন এবং টাইপ করবেন আপনার নেম, স্পেস আপনার লোকেশন, স্পেস আপনার এইচটিও লিখবেন, তারপরে স্পেস দিয়ে আপনার সমস্ত কথা লিখে পাঠিয়ে দেবেন 1660 ওই নাম্বারটিতে, যত খুশি ততবার। এবং ফেসবুকে আমাদের যে অফিসিয়াল ফ্যান পেজটি আছে তার অ্যাড্রেসটি জানাতে চাই, www.facebook.com/90.4dhakafm। এবং এই পেজটি যে রিয়েল সেটা আপনি বুঝবেন লাইকিং এর পরিমাণ দেখে। এখানে লাইকিং হচ্ছে 52,000 প্লাস, এটি হচ্ছে ঢাকা এফ এম এর রিয়েল অফিসিয়াল ফ্যান পেজ। অনেক পেজের আছে, ঢাকা এফ এম এর অনেক পেজ আছে, কিন্তু সবগুলোই ফেক, একটাই রিয়েল। তো 52,000 প্লাস যেটি সেটি হচ্ছে ঢাকা এফ এম এর রিয়েল অফিসিয়াল ফ্যান পেজ। তো বন্ধু রিকোয়েস্ট করবো বরাবরের মতো যে আপনি আমাদের এই পেজে লাইক দিয়ে আমাদের সাথে সংযুক্ত থাকবেন সবসময় 24/7। এবং একটু পরেই এখানটিতে আমরা আমাদের পোস্ট আপলোড করে দিব। তো সেই পোস্ট আপনি লাইক করবেন এবং কমেন্ট করবেন যত খুশি ততবার, এবং চাইলে পোস্টে শেয়ারও করতে পারেন আপনার বন্ধুদের কাছে। আর যে সমস্ত বন্ধুরা আসতে চান আমাদের এই অনুষ্ঠানে, শেয়ার করতে চান তাদের ভালোবাসার কথা, ভালো লাগার কথা, তারা অবশ্যই আসতে পারেন খুব সহজে। এবং সেজন্য আপনাকে করতে হবে SMS, আর SMS এর নিয়মটি জানিয়ে দিচ্ছি। মোবাইলের মেসেজ অপশনে যাবেন এবং টাইপ করবেন VD, দেন স্পেস দিয়ে আপনার নাম, আপনার বয়স, আপনার এলাকা, আপনার ফোন নাম্বারটি উল্লেখ করবেন, তারপর পাঠিয়ে দেবেন 1660 ওই নাম্বারটিতে, যত খুশি ততবার। এবং আরও একটা জিনিস যেটা বলি, যে আপনারা যারা ফোনে কথা বলতে চাইবেন আজকে গুরুর সাথে এবং আজকের অতিথি বন্ধুর সাথে, তারা কিন্তু অবশ্যই তাদের নাম লিখে, তাদের ফোন নাম্বারটি লিখে অবশ্যই আমাদেরকে SMS করবেন 1660 এই নাম্বারটিতে। আর শুরুতেই জানিয়ে দিতে চাই সেই কথাটি, যেটি হচ্ছে সহজে সবখানে লাইফটাকে ভরপুর করতে ইস্পাহানি মির্জাপুর নিয়ে এলো 25টি থ্রি ব্যাগের স্মার্ট ব্যাগ। তাই যেখানেই থাকুন, যেখানেই যান, ব্যাগ প্যাকে সবসময় সহজেই সাথে রাখতে পারেন এই স্মার্ট ব্যাগটি। তো বন্ধুরা আপনারা নিশ্চয়ই সাথেই আছেন, সাথেই থাকবেন, আর অপেক্ষা করছেন যে মানুষটির জন্য, সেই মানুষটি চলেই আসবেন। আর আর কি নিচ্ছে একটি ছোট্ট বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি একটু পরেই, সাথেই থাকুন। এই যে ভদ্রল, খবর রাখেন কিছু?
মানে চাকা সুপার হোয়াইট এর 500 গ্রাম ব্যাগে 100 গ্রাম ফ্রি।
বুঝছেন কিছু?
চাকা সুপার হোয়াইট অর্ধেক পাউডারে দ্বিগুণ পরিষ্কার।
এই গভীর জঙ্গলে?
আরে থাম, যা এখন সহজে সবখানে।
হ্যাঁ, এখন ঘরে কিংবা বাইরে দারুণে ভরা লাইফটাকে স্বাচ্ছন্দ্যে ভরপুর করতে ইস্পাহানি মির্জাপুর নিয়ে এলো 25টি ব্যাগের স্মার্ট ব্যাগ। যা মানে লাইফটা ভরপুর, যা মানে ইস্পাহানি মির্জাপুর। আর আমি, তুমি কষ্ট করে ধরো আর সুযোগ নোংরা করি।
কখনো ভাবিনি আজ বলি লাগতে পারে খুব।
আসলে হাজবেন্ড হিসেবে আমারই আগে বলা উচিত ছিল। আপনার পরিবারের মতো আমরাও আপনাকে থ্যাংক ইউ জানাতে নিয়ে এসেছি জাকা অ্যাডভান্স, স্মার্টেস্ট এভার ফর্মুলা, আর সবচেয়ে বেশি ক্লিনিং এজেন্ট। আপনার কাপড় ধোয়ার কষ্ট কমায় বহুগুণ জাকা অ্যাডভান্স ওয়াশিং পাউডার। বাসায় জাকা নিয়ে যাওয়া মানে জানিয়ে দেয়া। থ্যাংক ইউ।
আমি শিখা, আমি কুমিল্লা তিতাসে থাকি, আমি এবার HSC পরীক্ষা দিচ্ছি। ঢাকা FM এবং quickbuy.com.bg-তে কুইজ কন্টেস্টে আমি বিজয়ী হয়ে 32-inch LED TV পেয়েছি। আমি অনেক খুশি।
শিক্ষার মতো আপনিও জিতে যেতে পারেন। এবারের পুরস্কার একটি দারুণ সেলফি এক্সপার্ট স্মার্টফোন।
ঢাকা FM কুইজ কন্টেস্ট সৌজন্যে quickbuy.com.bd। এবারের প্রশ্ন, ঢাকার প্রাচীন নাম কি? অপশন এ রূপনগর, অপশন বি জাহাঙ্গীরনগর। উত্তর পাঠাতে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন কিউ স্পেস আপনার নাম স্পেস লোকেশন স্পেস সঠিক উত্তর এ অথবা বি লিখে পাঠিয়ে দিন 16260 এই নম্বরে। লটারির মাধ্যমে বিজয়ী নির্বাচন করা হবে। যত বেশি SMS করবেন জিতে যাবার সম্ভাবনা তত বেশি।
ভালোবাসার বাংলাদেশ,
সবাইকে আরেকবার ওয়েলকাম করে নিচ্ছি ভালোবাসার বাংলাদেশে। আপনি শুনছেন ঢাকা FM 90.4, যেখানটিতে আছি আমি মেঘনা, এবং আছেন থাকবেন একটু পরেই, যুক্ত হবেন আপনাদের সাথে আপনাদের সবার প্রিয় গুরু ইসলাম এবং আজকের বিশেষ অতিথি বন্ধুও। এবং আরো একবার আপনাকে যেটা বলতে চাই সেটা হচ্ছে, সহজে সবখানে লাইফটাকে ভরপুর করতে ইস্পাহানি মির্জাপুর নিয়ে এলো 25টি ব্যাগের স্মার্ট ব্যাগ। তাই যেখানেই থাকুন যেখানেই যান, ব্যাগ প্যাকে সবসময় সহজেই সাথে রাখতে পারেন স্মার্ট ব্যাগটি। আর বন্ধুরা অবশ্যই আপনারা সাথে আছেন এটা বুঝতেই পারছি আপনাদের SMS এবং কমেন্ট দেখে। তারপরও যারা কানেক্টেড হননি, এখনো শুনছেন শুধু আমাদেরকে, তাদেরকে বলছি প্লিজ আমাদেরকে SMS করুন। আর নিয়মটা বলে দিচ্ছি শুধু আপনাকেই, মোবাইলের মেসেজ অপশনে যাবেন এবং টাইপ করবেন আপনার নেম স্পেস আপনার লোকেশন স্পেস আপনার এইজ, তারপর স্পেস দিয়ে আপনার সমস্ত কথা লিখে পাঠিয়ে দেবেন 16260 এই নাম্বারটিতে, যত খুশি ততবার। আর যদি আসতে চান আমাদের এই প্ল্যাটফর্মে শেয়ার করতে চান আপনার ভালোবাসার কথা, তাহলে আপনি আসতেই পারেন। আর সেজন্য আপনাকে যেইভাবে SMS টি করতে হবে তার নিয়মটি হচ্ছে, মোবাইলের মেসেজ অপশনে যাবেন এবং টাইপ করবেন VB, ভি ফর ভালোবাসা, বি ফর বাংলাদেশ, ওকে? সো VB লিখবেন, তারপর স্পেস দিয়ে আপনার নাম, বয়স, এলাকা এবং আপনার ফোন নাম্বারটিও লিখবেন, তারপর পাঠিয়ে দেবেন 16260 ওই নাম্বারটিতে, যত খুশি ততবার। অ্যান্ড যারা ফোনে কথা বলতে চান আজকে আমাদের গুরুর সাথে, আমাদের আজকের অতিথি বন্ধুর সাথে, তারা কিন্তু তাদের নাম্বার এবং নামটি লিখে আমাদেরকে SMS করবেন ওই একই নাম্বারে 16260। আর ফেসবুকে আমাদের যে অফিসিয়াল ফ্যান পেজটি আছে তার লিঙ্কটি বলে দিচ্ছি, www.facebook.com/90.4dhakafm। এখানটিতে বন্ধু অবশ্যই আপনি আমাদেরকে লাইক দিবেন এবং আমাদের সাথে সংযুক্ত থাকবেন 24/7, সেটি আশা করছি। এবং এখানটিতে আমরা যে পোস্ট আপলোড করেছি আজকের অতিথি বন্ধুর ছবি দিয়ে, সেখানটিতেও আপনি লাইক করবেন এবং কমেন্ট করবেন, পারলে চাইলে আপনি শেয়ারও করতে পারেন আপনি আমাদের এই পোস্টটি আপনার ফ্রেন্ডদের কাছে। আর যেভাবে আপনি বুঝবেন যে আমাদের এই ঢাকা FM পেজটি রিয়েল, সেটি হচ্ছে লাইকিং এর পরিমাণ দেখে। আমাদের পেজে লাইকিং হচ্ছে 52,000 প্লাস হচ্ছে ঢাকা FM এর ফ্যান পেজের লাইকিং এর পরিমাণ। তো এটি হচ্ছে ঢাকা FM এর রিয়েল অফিসিয়াল ফ্যান পেজ, এখান থেকে আপনি প্লিজ লাইক দিয়ে সংযুক্ত থাকবেন আমাদের সাথে 24/7। এবং স্টুডিওতে অনেক বন্ধুরা আছেন আমাদের সাথে, একটু কথা বলে আসি। হ্যালো
হ্যালো,
কি অবস্থা, কেমন আছেন আপনারা?
অনেক ভালো।
ওকে, তো একে একে আপনাদের নাম বলুন এবং বলুন তো কেন স্টুডিওতে এসেছেন আমাদের এই প্রোগ্রামে কেন, এবং গুরুর সাথে কি কথা বলতে চান, কি মেসেজ দিতে চান বন্ধুদেরকে, এগুলো একটু বলুন তো।
আমি লিপি, আমি বেগম বদলেশ্বর সরকারি মহিলা কলেজে ইন্টার ফার্স্ট ইয়ার পরীক্ষা দিয়েছি, সেক্রেটারি উঠেছি।
আচ্ছা,
আর গুরুকে আর মেঘলা পোকেশ্বর হচ্ছে আমার 2010 সাল থেকে, যখন ক্লাস সিক্স এ পড়ি তখন রেডিও আমার থেকে শুরু।
আচ্ছা আচ্ছা,
আর এখানে আসা হচ্ছে আমার খুবই ভাল লাগে এই প্রোগ্রামটা, আর মেঘলা পোকেও খুবই ভাল লাগে, গুরুকেও খুবই ভাল লাগে। তো আমার খুবই ইচ্ছা ছিল যে কোনো এক সময় দেখবো ওনাদেরকে, যদি দেখতে পাই না তবুও ফিল করবো, সরাসরি কথা বলবো, শুধু শুনি। আমি হচ্ছে একজন দৃষ্টি প্রতিবন্ধী, ইংলিশ অফ ভিজুয়াল ইম্পেয়ার, VIO বলতে পারেন। তো আমার ফ্যামিলিতে হচ্ছে আমরা 5 ভাই বোন, আমি ও আমার 2 ভাই ও ভিজুয়াল ইম্পেয়ার। আমার ছোট ভাই কবি নজরুল কলেজে আছে, সেও দেখতে পায় না। বড় ভাই হচ্ছে কোরআনী হাফেজ, গ্রামের মাদ্রাসায় শিক্ষকতা করে, উনিও দেখতে পায় না। আর সব মিলিয়ে হচ্ছে আমার লাইফ। আর আমার লাইফটা হচ্ছে, আমার খুবই ইচ্ছা লয়ার হওয়ার। তো এই তো লাইফ স্টোরি, তারপর গুরুর সাথে কথা বলবো।
গুরুর সাথে কথা বলবেন, কিন্তু গুরু কি এখনো স্টুডিওতে, তো মানে অফিসে এসে পৌঁছাতে পারেননি? আমি তো শুধু বন্ধুদেরকে বলে যাচ্ছি যে গুরু আসবেন যথা সময়ে, সময়টা কখন যে হবে। আমি
না, এসেছেন এসেছেন।
কে বললো?
আমি বলছি।
কে বললো?
আমাকে তো কেউ বললো, ওই যে মন
মন থেকে
অনুভব করতে পেরেছি।
রিয়েলি এখনো আসেনি। যাই হোক, এতক্ষণ তো লিপির কথা শুনছিলাম, এখন কে বলবে, তামান্না না শিল্পী?
আমি শিল্পী। আসসালামু আলাইকুম। আমি সেকেন্ড ইয়ারে এবার উঠেছি, তো রেজাল্ট পাইনি, তাও উঠে গেছি। পরীক্ষাটা ভালো হয়েছে?
আচ্ছা, ওকে। তারপরে
আমরা পাঁচ ছয় ভাই বোন, বর্তমানে ছোটবেলা আমার মা মারা গেছে, আর এখন দু বোনের বিয়ে হয়েছে, আর আমি
আমি 2010 সালে গুরু 2 ডিসেম্বরে এসেছিলেন। আমি তখন থেকে গুরুকে অনেক পছন্দ করি, তখন থেকে গুরুকে অনেক শোনা হয়। স্বপ্ন নামের একটা আপু এসেছিল, তখন থেকে আমার শোনা, স্বপ্ননামের আপুটার গল্পটার সময় অনেক অনেক কান্না করেছিলাম। আর তারপরে গুরুর যে প্রোগ্রামটা হয়েছিল, গুরু গুরুর হাতে একটা ভাইয়া মারা গিয়েছিল ঢাকা মেডিকেলে হাতের উপরে, সেই প্রোগ্রাম গুলো আমি গুরুর একটা প্রোগ্রামও মিস করি না, সব প্রোগ্রামে আমার শোনা।
আচ্ছা, ওকে। আর কি হওয়ার ইচ্ছা শিল্পীর?
শিক্ষিকা,
সেটা তো বললেনি। ওকে, এখন আর কার কাছে যাব, কি কথা শুনবো তামান্নার?
আমি হচ্ছে বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজে এবার ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে পরীক্ষা দিয়েছি, সেকেন্ড ইয়ারে যেহেতু এখনো রেজাল্ট পাইনি, অবশ্য উঠে গেছি, আমি পরীক্ষা দিয়েছি, আমি বুঝবো না আমি কিভাবে পরীক্ষা।
আচ্ছা, খুব ভালো হয়েছে না পরীক্ষা?
হ্যাঁ। তো আমাকে যদি বলে কেউ যে হ্যাঁ আমি বড় হয়ে, তো আমি বলেছি যে আমার গভর্নমেন্ট একটা জব করার ইচ্ছা, তো আমাকে যদি কেউ বলে যে তোমার মানে কোন স্বপ্নটা সত্য মানে পূরণ হবে বা হয়েছে, আমি বলবো আজকে গুরুর সাথে আমার
দেখা করাটা,
এই স্বপ্নটা যদি আমার পূরণ হয় জীবনে, আমার সবচেয়ে আমি মনে করবো আমার বড় একটি স্বপ্ন পূরণ হয়েছে। আমি চাই আজকে গুরুর সাথে দেখা না করে আমি যাবোই না,
তাই না? তাই সেই স্বপ্ন পূরণের পথেই বোধ হয় চলছেন, দেখা যাক কি হয়।
চলে এসো বন্ধু মাটির টানে, তারুণ্যের জোয়ারে ভাসবে তুমি, ভালো লাগার সুর বাজবে তোমার মনে, আর বাঁধন হারা হব আমি মুক্তির গানে। এটাই তো তোমার দেশ, এটাই তো আমার দেশ, আমাদের ভালোবাসার বাংলাদেশ। প্রত্যেকের কাছে পৌঁছে যাক আমার এই আবেদন, এই নিবেদন পৌঁছে যাক প্রত্যেকটি মানুষের কাছে। রাতের বৃহস্পতি শুক্রবারের এই সন্ধিক্ষণে ফিরে এসেছে তোমাদের ভালোবাসার ফেরিওয়ালা। প্রত্যেকের জন্য আমার প্রাণ খোলা প্রার্থনা, প্রত্যেকটি প্রাণ ভরে উঠুক ভালো লাগা নিয়ে, আর প্রত্যেকটি হৃদয় শাসিত হোক শুধুই ভালোবাসা দিয়ে। স্রষ্টা, যে চোখ তুমি দিয়েছ আমার সামনে, ফুলের মতো যে তিনজন মানুষ বসে আছে, যে চোখ দিয়ে তুমি আজ আমার এত বেশি পানি বের করে দাও, আমার সারা জীবনের পাপ যেন ধুয়ে যায়। স্রষ্টা, কি কপাল করে এসেছিলাম এত ভালোবাসা দেওয়ার সুযোগ তুমি তৈরি করে দিয়েছ। স্রষ্টা, কি কপাল করে তুমি পৃথিবীতে পাঠিয়েছিলে, এতগুলো ভালোবাসার উপাখ্যান করবার সুযোগ তুমি করে দিয়েছ। যে পৃথিবীতে কিছু পায় আর না পায়, কসম খুদার, এ জীবনে আর নতুন করে পাওয়ার কিছু নাই। যে পৃথিবীর রূপ রস সৌন্দর্য যারা কোনোদিন চোখ দিয়ে দেখতে পারেনি, শুভেচ্ছা দিকে এই সৌন্দর্য যারা কোনোদিন অবগাহন করতে পারেনি, বিকেলে চমৎকার ভাবে যে যখন অনুভূতি ছুঁয়ে যায় সবাইকে, সে বিকেলের সৌন্দর্য যখন কারো কপালে জুটে না, আমরা জানি যে কত আয়েস করে বলি, শান্ত নদী, আঁকা বাঁকা মিঠো পথ, উন্মুক্ত আকাশ, বিস্তীর্ণ সমুদ্র, তপ্ত দগ্ধ মাটি, ঝুম বৃষ্টি, হঠাৎ নাকে এসে লাগা মাটির সোঁতা গন্ধ, এসব ভালো লাগা যাদেরকে কখনো স্পর্শ করেনি, তারা স্রষ্টা কত চমৎকার ভাবে, কত আবেগ দিয়ে তোমার এই পাপি বান্ধাকে, তোমার এই নিঃশেষিত বান্ধাকে, তোমার এই ঠুনকো বান্ধাকে কত বেশি মূল্যায়ন করেছে। এই গর্ব, এ ভালো লাগা, এই আবেগ কোথায় রাখি স্রষ্টা? সমস্ত আবেগ যেন আমার দু চোখ পানি হয়ে যায়, সমস্ত আবেগ যেন আমার দু চোখ বন্ধ হয়ে আসে, এত ভালো লাগা বহুকাল পায়নি। জীবনের এরকম সার্থকতা বহুকাল আমাকে ছুঁয়ে যায়নি। তোমাদের প্রতি সত্যি আমার আছে কৃতজ্ঞতা। তিন ফুল আমার শূন্যে বসা, এ তিন ফুলের সুভাষ এত বেশি মধুর, বিশ্বের প্রত্যেকটি কর্ণে পৌঁছে যাচ্ছে, যেখানে ভালোবাসার বাংলাদেশের এই বারোটা পৌঁছে যাচ্ছে। ঢাকা এফএম 90.4 ভালোবাসা বাংলাদেশের স্টুডিও সত্যি আজ গর্বে গৌরবান্বিত। সত্যি আমাদের পথচলা আজ অন্য একটু উচ্চতায় গেছে। শুধুই তোমরা এসেছো বলে বিশ্বাস করো, প্রতি মুহূর্তে এত বেশি আমরা দীর্ঘ নিঃশ্বাস, এত বেশি আহাজারি, এত বেশি কষ্ট নিয়ে চলি, তাদের শেখা উচিত যে দেখুন চুপের পর দাঁড়িয়ে থেকে কিভাবে বিজয় ঘোষণা করতে হয়। তিন ফুল কত চমৎকার ভাবে সেটা শিখিয়ে দিয়েছে। পৃথিবীর সবচাইতে যে নিয়ামত মানুষকে দেখা, স্রষ্টার তৈরি পৃথিবীকে দেখা, সেখান থেকে বঞ্চিত হওয়ার পরেও কত চমৎকার ভাবে উচ্ছ্বসিত তার, সমস্ত না পাওয়াটাকে কিভাবে ভালো লাগায় রূপান্তরিত করেছে। এই মানুষগুলোর কাছে শিক্ষার শেষ নাই। স্বাগত জানাচ্ছি তোমাদেরকে ভালোবাসার বাংলাদেশের স্টুডিওতে। কেমন আছো তোমরা?
আমরা ভালো আছি, আপনাকেও খুব স্বাগত। আর আপনাকে পেয়ে মনে হচ্ছে পৃথিবীতে অনেক বড় কিছু পেয়েছি। সত্যি আসলে ভাষায় প্রকাশ করতে পারবো না কি পেয়েছি। আপনাকে আমরা 2010 সাল থেকে শুনি, আপনার প্রত্যেকটা প্রোগ্রাম শুনি। আপনাকে, আপনি যখন রেডিও আমার ছেড়ে এসেছেন তখন আমরা প্রচুর কান্না করেছি, তামান না, আমি, শিল্পী, আখি, তৃষ্ণা, ওরা যদিও আসতে পারি না, আখি, তৃষ্ণা। আর আমাদের হচ্ছে একটু বলতেই হয়, আমরা বেগম বদরুন্নেসা কলেজে পড়ছি, ওখানে 23 জন ডিজিটাল ইম্পিয়ার মেয়ে আছে, সবাই আপনাকে শুনছে। আরো যারা সাইটে টপর আছে, ফারহান আপু, নিতা আপু, ওনারাও আপনাকে শুনছে, আমরা বলে দিয়েছি এসেছি। আর ব্যাপটিস্ট মিশন ইন্টিগ্রেটেড, যেখান থেকে আমাদের বেড়ে ওঠা, এটা শুধুমাত্র দৃষ্টি প্রতিবন্ধী মেয়েদের জন্য, তো ওখান থেকে হচ্ছে আমরা মিরপুর গার্লস আইডিয়াল ল্যাবরেটরি ইনস্টিটিউট থেকে এসএসসি দিয়েছি, ওখানে সহযোগিতায়। ওখানে আমাদের 50 থেকে 60 জন ভিজুয়াল ইম্পিয়ার মেয়ে আছে, তারাও আপনাকে শুনছে এবং সবসময় আমরা আপনাকে শুনি।
বাকি গেল আর কি, বাকি বাকিগুলোর কাছ থেকে একটু ঘুরে আসি,
কি আর বলবো আমরা। আর গত প্রোগ্রামের মানে আগের প্রোগ্রামের উনাকে প্রোগ্রামে ফোনে নেওয়া হয়েছে, আমার অনেক হিংসে হয়েছিল। আমি অনেকবার ট্রাই করেছিলাম, আমার নাম্বারটা দেওয়া হয়েছিল, আমি ফোনও করেছিলাম, আমাকে বলেছিল স্টুডিওতে এখন ঢোকা যাবে না, এখন দেওয়া যাবে না। আমার অনেক কষ্ট লেগেছিল, আমি যদিও ওয়াশরুমের পাশে এসে কথা বলেছিল, কারণ রুমে তো কথা বলা যাবে না, বকা দেবে, ওয়াশরুমের পাশে এসে আমি কথা বলেছি, তাও আমাকে দেওয়া হয়নি। আর আমি এসএমএসও করেছি, আপনাদের প্রত্যেকটা প্রোগ্রামে আমাদের কোনো নামই ফোন দেয়, এসএমএস করে, কিন্তু আমাদের আসলে দুর্ভাগ্য পাই না, ফোনও ধরা হয় না, এসএমএস ও পড়া হয় না।
দেখি পাশের জনের কাছ থেকে একটু
গুরু, আপনি কেমন আছেন?
আমি ভালো আছি, বিশ্বাস করো অনেকদিন পর অনেক ভালো আছি।
আপনার কাছে আমার একটা রিকোয়েস্ট, আপনি আমাদের কাছে এসে একবার কথা বলে যাবেন।
আচ্ছা, আমি তাহলে কাছে এসে কথা বলে
যাবো। আমার সব থেকে কষ্ট লাগলো গুরু আমাদের পাশ দিয়ে গেলে একটু কথাও বললো না,
জানো এই মুহূর্তটার জন্য ইচ্ছে করে বলিনি। এতক্ষণ সব আমি নীরবে নির্ভীতে তোমাদের অবজার্ভ করেছি, শুধু এই
নীরবে। আর আমি তো আমার মানে জানতে ইচ্ছা করে গুরু এই 7 মাস কোথায় ছিল, আমরা এত মিস করেছি, আমি তো রেডিও শোনা বন্ধই করে দিয়েছিলাম, যে আমার সব থেকে ফেভারিট মানুষ গুরু চলে গেছে, আমি রেডিওই শুনবো না।
ওই যে বলে না, মেহেদির আনলাতি হে সুজানে কি বাত, আর মহব্বতে আদাতি হে বিসর্জনে কি বাত। তো তোমাদের
ভালো লাগে,
তোমাদের সেই মহব্বত তৈরি হয়েছে কিনা সেটি না দেখবার জন্য একটু সময় দিতে হবে।
মনে হচ্ছে আমি মনে আজকে স্বপ্নে দেখছি, আমি গুরুকে দেখছি কিনা আমি জানি না,
স্বপ্ন দেখছি না তো।
এনিওয়ে তোমাদের জন্য মেঘলা, তোর ওই ভুবন ভুলানো হাসি দে, আজকে স্টুডিওতে খুশির বান নেমেছে দে সেই ভুবন ভুলানো হাসি।
ওরাই তো
দিয়ে দেখ কি কিভাবে কিভাবে শোনে, দে একটু শুনি আরেকবার।
হ্যাঁ শুনি তো,
1 2 3 গো।
Okay,
okay, now the owner of this beautiful love. Okay. One more time, Meghla. ভুলে গেলে চলবে না, আমি অপেক্ষায় আছি আমার বন্ধুর সাথে কানেক্ট হওয়ার জন্য।
ও ওকে,
যে যে মানুষটির সাথে আমরা কথা বলেছিলাম, যার জন্য হিংসে হয়েছিল তোমার।
রুনা যখন বলেছিল যে রুনার কেউ নাই, রুনা একা, তখন আমার খুবই কষ্ট লেগেছে। আমরা হচ্ছে আমার ফোনে যত ব্যালেন্স ছিল আমি এসএমএস করেছি, ফোন করেছি, যে রুনাকে কিভাবে আমরা পাশে এসে দাঁড়াতে পারি। রুনা যখন দেখবে ওর মতো অনেক মেয়ে আছে, আমরা পড়াশোনা করছি, আমরা এগিয়ে যাচ্ছি, আমরা গান গাচ্ছি, আমরা কবিতা আবৃত্তি করছি, তখন হচ্ছে ওর একটু ভালো লাগবে, বাট ওর একাকিত্বটা আর মনে হবে না। আমি জানি তোফায়েল ফোন করেছে, তো তোফায়েল যতটা ওকে সাপোর্ট দিতে পারবে তার চেয়ে ভালো সাপোর্টটা আমরা দিতে পারবো, কারণ আমরা হচ্ছি মেয়ে আর ওর ব্যাপারটা আমরাই ভালো বুঝতে পারবো।
ঠিক আছে, এবং রুনার যে নাম্বারের বলছিল যে কমিউনিকেট করবে সেই নাম্বারগুলো আমরা কিন্তু এখন এক্সচেঞ্জ করবো তার ফ্রেন্ডদের কাছে, রাইট? এবং আমরা চলে যাই সেই রুনার কাছে। রুনা কেমন আছো? আমি ভালো আছি। এবং দেখো আজকে কিরকম খুশির মেলা বসেছে ভালোবাসার বাংলাদেশের স্টুডিওতে।
দিদি আসলে অসাধারণ দিন থেকে আজকে দিনটা খুবই স্পেশাল এবং খুবই খুশির জল হচ্ছে আমাদের।
রুনারা তো মন মরা লাগছে কেন?
হ্যাঁ তাই তো, একটু ডাউন মনে হচ্ছে। রুনা কি সমস্যা, কি হয়েছে বলতো?
না কোনো সমস্যা নাই, আসলে আমার একটা খবর ছিল তো, যখন যদি আপনি সাপোর্ট না করেন তাহলে তো আমি খুশি হতে পারতেছি
না। প্লিজ বলো।
সেটা হচ্ছে আসলে আজকে আমাদের গ্রামে একটা মাদ্রাসার মধ্যে একটা প্রোগ্রাম হয়েছিল। একটা প্রোগ্রাম হয়েছিল, সেটা হচ্ছে ইসলামিক গানে। তো সেখানে আমি যাই, তো আমি ফার্স্ট প্রাইজ পাই।
তোমরা কথা যদি বলতে চাও, ইনফ্যাক্ট আমি আমার শ্রোতা বন্ধুদের উদ্দেশ্যে একটু বলে রাখি, অনেকে হয়তো এই প্রোগ্রামটি এর আগে কানেক্ট করতে পারেনি, তারা হয়তো রিলেট করতে পারবে না পুরো বিষয়টা। এখন আমার সাথে কথা বলছে, আমি একজন মানুষকে এজাবৎ কল আমি যতদূর জানি, যাদেরকে বন্ধু হিসেবে একদম মানে সিল্ড লকড করেছি সব সমস্ত লিসনার্স কমিউনিটিকে মাথায় রেখে, তার নাম হচ্ছে রুনা। সে একজন দৃষ্টি প্রতিবন্ধী, তার সাথে আমার কথা বলা শুরু হয় যে আমার সাথে কমিউনিকেট করতে গিয়ে তার ব্যালেন্স শেষ হয়ে যায়, তারপর আমরা কয়েক সপ্তাহ চেষ্টা করার পরে দেন ফাইনালি আমরা রুনার সাথে রিকানেক্ট করতে পারি। আজকে যে তিনজন বন্ধু এসেছে তারাও দৃষ্টি প্রতিবন্ধী, কিন্তু তাদের অ্যাটিটিউড, তাদের কথাবার্তা আসলে এইসব ব্যাপারগুলোকে একদম গৌণ করে দিয়েছে। তারা শুধুই সফলতার কথা আর ভালো লাগার কথা আজকে বলতে এসেছে। স্টুডিওতে আছে তিন ফুল, আর এক ফুল আমার বন্ধু যে আছে আমার সাথে ওভার ফোনে। রুনা এক্স্যাক্টলি আচ্ছা, তো এই চারজনের একটু কথোপকথন হোক, রুনার সাথে একটু তোমরাও কথা বলো, দেন আমি আবার তোমাদের সাথে কথা বলছি। রুনা কি ফোনে আছো? রাইট রুনা কথা বলো।
হাই রুনা।
হাই,
আমি লিপি। হ্যাঁ ভালো আছি, তুমি কেমন আছো?
হ্যাঁ ভালো।
রুনা তোমাকে আমরা শুনে আমার খুবই মন খারাপ হয়েছে, আমাদের সবারই। আমরা হচ্ছে বদরুন্নেসা কলেজে পড়ি, তো আমরা চাচ্ছি যে তোমাকে কিভাবে আমাদের সঙ্গে জয়েন করা যায়, তুমি কিভাবে আমাদের সঙ্গে আসবা, তুমিও আমাদের মতো পড়াশোনা করো, এগিয়ে যাও, তো নিজেকে একাকিত্ব মনে করবা না। বাট আমি যেটা বলি যে আমি কে, আমাকে তো স্রষ্টা সৃষ্টি করেছে, তাই না? প্রত্যেকটা মানুষকে হয়তো আমাদের দৃষ্টিশক্তি নেয়, এক একজনে এক একটা কষ্ট দিয়ে তো স্রষ্টা সৃষ্টি করেছে, তো এটা কোনো ব্যাপার না, ঠিক আছে? আর ওই যে একটা কবিতা আছে না, করিতে পারি না কাজ সদা ভয় সদা লাজ, সংসার সংকল্প সদা তলে, পাছে লোকে কিছু বলে, পাছে লোকে তো কিছু বলবে, তো সেটা কোনো ব্যাপার না, অনেকে তো অনেক কিছু বলবে, ওটা কিছু মনে করো না। তো ভাববা যে আমরা তোমার অনেক বন্ধু, তোমার পাশেই আছি।
আমি ইন্সপিরেশন হচ্ছি,
আবার আমি তো পাশে আছি না, ওই গানটার কথা মনে 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 পড়ে গেল, শ্রীকান্তের ওই যে গানটা, আমি তোর কাছে আছি, আমি তোর কাছে আছি সাথে বাছি
ঘুরে, এত চমৎকার গান গাইবে,
কানামাছি খেলে
না, এটা তো আমি শুনি
কি
গুরু, একটু গান
না না না, আমি গাইতে পারি না, বড় পে ও সুমেরা, ও ইটস ফর ইউ, ইটস ফর ইউ, ইটস ফর ইউ বেবি, তুজ মেরা আপ দিখতা হে, ওকে যা। কিন্তু আমি যে বললাম মিনিংটা নিয়ে আমার অনেক কমপ্লেইন আছে, যেহেতু একটু ই হয়ে যায়, বা গানটা অনেক সুন্দর, আমরা এই গানটা ফিরে আসি,
আপনাকে ছাড়া এই গান মানায়
না, না আমরা গানটা তো ফিরে যাচ্ছি। তবে হ্যাঁ, গানটাতে যাওয়ার আগে তুমি কিছু বলছিলে এই ফাঁকে রুনার সাথে, একটু কথা বলে নাও।
আমি না,
হ্যাঁ বলো, অসুবিধা নেই, বলো বলো বলো।
হাই রুনা, কেমন আছো? হ্যাঁ ভালো আছি, আমার নাম তামান্না, আমি হচ্ছে বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ থেকে বলছি। তো তুমি ভালো আছো?
হ্যাঁ
হ্যাঁ, আজকে আমাদেরও খুব ভালো লাগছে যে আমাদের প্রিয় মানে প্রিয় মানুষটাকে আমরা সামনাসামনি দেখতে পাচ্ছি, দেখতে পাচ্ছি না অনুভব করতে পারছি। তো তুমিও
কাছে আসলে তাও দেখতে পাবে।
ওর সাথে কথা হয়নি, একটু রুনার সাথে কথা বলিয়ে দাও। ওকে,
হাই রুনা।
হ্যালো,
কেমন আছো?
ভালো, কেমন আছেন?
এই তো। আচ্ছা, আমরা তো তোমার বোন, আমরা তো তোমার ফ্রেন্ড, তা আমাদেরকে আপনি করে বলছো কেন?
তোমরা কতজন আছো বললে? 23 জন, রাইট?
আর আমরা সারা 20, মানে তুমি কখনো একা ভাববে না। আমরা, আমাদের আরো বড় আপুরা আছে, বড় ভাইয়ারা আছে, ওনারা বিভিন্ন বিভিন্ন জন বিভিন্ন ভার্সিটিতে পড়ছে, বিভিন্ন ব্যাংকে চাকরি করছে, কেউ সিটি কর্পোরেশনে চাকরি করছে, কেউ অডিট ভবনে চাকরি করছে, তা কেউ প্রাইমারি স্কুলের টিচার। প্রতি বছর 5-6 জন কিংবা 10-12 জন এরকম হচ্ছে।
শুনতে পাচ্ছো রুনা? দেখো,
তুমি এরকম কখনোই ভাববে না। আর তুমি তো গান গাইতে পারো, তুমি ভালো গান গাইতে পারো। হ্যাঁ, আমাদের একটা গান শোনাও না প্লিজ।
সিরিয়াসলি?
সিরিয়াসলি? আরে আমি তো ফান করছি।
সিরিয়াসলি? হঠাৎ করে দেখা করতে আসে, বাট আমি সুযোগটা হাতছাড়া করতে চাইনি। আমি চেয়েছি যে লিসনার্স, যে কমিউনিটি আমাদের আছে, তাদের সাথে পরিচয় করিয়ে দিতে। এবং সাথে আছে আমার বন্ধু রুনা, একটু গান শুনে নি রুনার কাছ থেকে।
আমার মনি বলাই রে, গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ, আমার মনি বলাই রে, ওরে কার পানি মন হাত বাড়ি, ওরে কার পানি মন হাত বাড়ি, লুটি যাই ধোলাই রে আমার মনে ভোলাই রে।
অদ্ভুত
রুনা, তুমি কি গান শেখো? রুনা গ্রামের বাড়ির কথা তো রুনা বললো না। তোমার গ্রামের বাড়ি কোথায়?
আমাদের গ্রামের বাড়ি হচ্ছে ব্রাহ্মণবাড়ি আছে, হ্যাঁ, নবীনগর থানা শিবপুর ইউনিয়ন কোয়ার্স গ্রাম।
ব্রাহ্মণবাড়িয়ে কিন্তু ভিজুয়ালি ইম্পেয়ার্ডদের লেখাপড়ার অনেক সুন্দর সুযোগ আছে রুনা, তুমি এখনো যেতে পারো। তো তুমি যদি আমাদের ওখানে, যারা বয়স্ক আছে তোমাদের মতো একটু বড় হয়ে গেছে, তাদেরকেও ব্রেইল শেখানো হয়, তো তুমি যদি কমিউনিকেশন করো আমাদের সাথে, আমরা তোমাকে অ্যাড্রেসটা খুঁজে দেব। জানো আমরা কিন্তু কম্পিউটারও চালাতে পারি। তুমি কি জানো এত সুন্দর গান গাইতে পারি? আমরা গান কিন্তু সুন্দর গাইতে পারি না, আমার নাম যদিও শিল্পী।
আমাদের লিসেনাররা হয়তো শুনছে আর বারংবার নিজেদের, যারা যারা নিজেদের অসম্পূর্ণতা নিয়ে কথা বলে, তারা হয়তো ভাবতেছে যে কিভাবে আসলে জীবনকে জয় করতে হয়। আমার সাথে আছে এখানে লিপি, শিল্পী এবং তামান্না, আমার ফোনে আছে আমার বন্ধু রুনা। সবাইকে সাথে নিয়ে আমরা কথা বলছি, এবং এই যে দেশ, যে দেশের গান মেঘলা সুযোগ পেয়ে বাজিয়ে দিলি, সেই দেশটাকে সামনে থেকে রিপ্রেজেন্ট
করব। আমরা যে আসবো, আমরা 5টা পর্যন্ত আমরা কনফার্ম ছিলাম না।
এখানে একটু বলতে হয়, ধন্যবাদ জানাই তামান্নার আম্মু, মানে আমাদেরও আম্মু, আমি মা বলে বলছি। ছোট আন্টিকে আমরা রিকোয়েস্টটা করি, তো আন্টি এক আসতে পারে না, উনি বলে যে আমি ভয় পাই, কি করে একটা একজন মানুষ নিয়ে যাব। তামান্নার ছোট ভাই তানবির ক্লাস 10 পড়ে, তানবিরকেও অনেক শুভেচ্ছা, ও আসতে পারে না, ও আসবে, ও ছোট মানুষ। তারপর ছোট আন্টি আসে, ছোট আন্টিকে রিকোয়েস্ট করি, হয়তো আজকে আঙ্কেল আন্টির প্রতি রাগও হতে পারে, বলছি যে মামাতো ভাইয়ের বাসায় রাতে ডিনার হবে, ইনভাইট করেছে, এই কথাটা বলে ছোট আন্টিকে নিয়ে আসা। আমি অত্যন্ত কৃতজ্ঞতা জানাই ছোট আন্টিকে আর তামান্না আম্মু, দুই আন্টি, তারপরে দুজনে আসলে আমাদের মা, মাই বলতে পারি, কারণ মায়ের কাছে যেভাবে আবদার করে সেভাবে আবদারটা করেছি। তো মা আমাদের আবদারটা পূরণ করেছে।
আমি আরো বেশি কৃতজ্ঞতা জানাবো যে আমার প্রিয় গুরুকে দেখার সুযোগ করে দিয়েছে। গুরু
যদি মেঘলা পুকে
আর মেঘলা পুকে তো
আস্তে আস্তে লাইলা হাইলাম তো সোবাহানা কেন্দ্রে ছিলাম, যদি দেখবে না তখন কি হবে। এখানে আরেকটু কথা বলি যে লিপি একদিন বলেছে যে গুরু যদি ছেলে না হয়ে যদি মেয়ে হতো আমি জড়িয়ে ধরতাম। আরেকটা কথা বলি, তামান্না প্রতি বছর গুরুর জন্মদিনে আমাদেরকে লাভ ক্যান্ডি খাওয়ায়, চকলেট খাওয়ায়। এই বছর ও আমাদেরকে খাওয়ায়নি, বলে কি গুরু নেই তাহলে খাওয়াবো কেন।
আমার যখন এইসব নিয়ে কথা বলছি আমার লিসনার কমিউনিটি তাদের জন্য স্পেশালি আমি বলে রাখি যে ফোনে আছে বন্ধু রুনা, যে একজন দৃষ্টি প্রতিবন্ধী, তিনজন আছেন এখানে যে তিনজন চোখে দেখতে পায় না বাট তারা ভালোবাসার দারুণ এক আবহাওয়া আজকে ছড়িয়ে দিয়েছে ভালোবাসা বাংলাদেশের স্টুডিওতে। ব্যাকগ্রাউন্ডে এরকম গান বাজাচ্ছে এক্সট্রিমলি রোমান্টিক আর আমি স্বপ্ন দেখি। ঠিক তাই, ভালোবাসার এমন এক সান্নিধ্যে কেউ নিয়ে যায় ভালোবাসার কোন মানুষের সাথে। তাই তো, প্রেম তো এমনই অতি পার্থিব একটা জিনিস যা এমন এক পৃথিবীতে নিয়ে যাবে যেখানে সমস্ত কিছু অন্যরকম এক ভালো লাগায় করিয়ে নিবে। আর আমি তোমাদের গুরু এতেশাম আমার শিষ্যদেরকে অনেক সুখে থাকতে দেখবো অনেক দূর থেকে সমুদ্রের পাশ দিয়ে হেঁটে চলেছে। তোমাদের এই চমৎকার চুলে সমুদ্রের পানি এসে বাড়ি খাচ্ছে। তোমরা খুব কাছাকাছি একটা ব্যালকনিতে দাঁড়িয়ে আছো, চুল ভেসে যাচ্ছে, ভালো লাগে, উদ্ভাসিত হচ্ছে তোমাদের সমস্ত জীবন দূর থেকে দেখছি আমি। এক্স্যাক্টলি এমন ভালোবাসা কেউ একদম শক্ত করে তোমাদের হাতটা ধরেছে। তোমাদের ভালোবাসা মানুষের সেই সুগন্ধ কখনো তারও কথা যেন তোমাদেরও কাছে এরকম মনে হয় যে সমগ্র পৃথিবীর ভালো লাগা তোমাদের পায়ে তোমাদের কদম ছুঁয়ে গেছে। প্রেম এভাবে এসে তোমাদের জীবনে ছড়া দেয়। আর কিছু চাওয়া থাকবে না গুরু এতেশামের পক্ষ থেকে, এতটুকুই চাই। স্রষ্টার কাছেও প্রার্থনা করি, স্রষ্টা পৃথিবীতে যদি যার যা পরিমাণ তুমি ভালো লাগা দিয়ে থাকো তত ভালোবাসার মধ্যে সে ভালোবাসাটা এদেরও কপালে ঢুকুক, মনের মতো মানুষ এসে হাতটাকে ধরুক, পৃথিবীর চমৎকার এক ভালো লাগার মধ্যে এদেরকে ভাসিয়ে নিয়ে যাক। আমি গুরু এতেশাম আনন্দ উৎপেলিত হই দূর থেকে দেখি। বলে রাখি আমার বন্ধুদেরকে অদ্ভুত দেখতে কিন্তু তিনজনই, কি চমৎকার যে দেখতে, পৃথিবীর কোন পঙ্কিলতা তাদের মুখে ছুঁয়ে যায়নি। তাদের ওই ব্যক্তির মধ্যে শুধুই নিষ্পাপ আর দারুণ এক সৌন্দর্য, দারুণ এক সৌন্দর্যের আফা খেলা করছে। আইমান ভালো আছে, ভাবিও ভালো
আছে।
আল্লাহ আমি জানি যে তুমি তো অবশ্যই পক্ষপাত দুষ্ট না, তাদের কপালে যে দুঃখটা তাদের ভাগে জুটে সে দুঃখ দিয়েই স্রষ্টা তুমি তাদেরকে পাঠিয়েছো সব মেনে নিয়ে সামনের দিকে পথ চলার জন্য দৃঢ় সংকল্প।
স্রষ্টা, তুমি তাদের কপালে সে ভালোবাসা দারুণ এক জয়োৎসব, দারুণ এক জয়টিকা দিয়ে দাও, যাতে করে আমরা সবাই নিজেদেরকে নিয়ে অনেক বেশি ভালো থাকতে পারি। আজকের আমার কাছে মনে হচ্ছে যে সময় যেন শেষ না হয়নি, আজকের যে রেগুলার গেস্ট তিনি অলরেডি অনেকক্ষণ ধরে বসে আছেন, তাকে সাথে নিয়ে আমাদের বাকি পথ চলা শুরু করব। এখন আসলে সেই কষ্টের মুহূর্ত, না চাইতেও আমার এই তিন ফুলের কাছ থেকে মালি হিসেবে আপাতত বিদায় নিতে হচ্ছে। লিপি, শিল্পী এবং তামান্নার সাথে আছে আমার বন্ধুরা। প্লিজ,
গত সপ্তাহ যে ভাইয়া এসেছিল ইকাব ভাইয়া, ওনার প্রোগ্রামটা আমি শুনে পুরোটা প্রোগ্রাম মানে আমি প্রচুর পরিমাণে কান্না করেছি। আমার কান্না শুনে আমার রুমমেট রিফা, আমার ক্লাসমেট, ও আমার কান্না শুনে ও শুনেছে। মানে ওনার মনে, উনি যে এত কষ্ট সহ্য করেছে, ছোটবেলা আমার মা মারা গেছে, আমি আমি সে কষ্ট এখনো ভুলতে পারছি না, আমি কান্না করি, কিন্তু উনি আসলে এত পরিমাণে কষ্ট, মানে ওনার চোখ দিয়ে পানি বের হয়নি, কিন্তু ওনার কষ্টটা তো লেগেছে, ওনার কষ্টে আমরাও কষ্ট পেয়েছি। তো ওনাকে বলবো যে ভাইয়া আপনি কষ্ট পাবেন না, আপনি এগিয়ে যান, আপনি আরো আরো আপনার মনে আরো ধৈর্য শক্তি দিন।
বিদায় নিচ্ছি তামান্না, লিপি, তোমাদের সকলের কাছ থেকে
ধন্যবাদ গুরু আপনাকে
আর মনে হচ্ছে যাব না, যেতে ইচ্ছে করছে।
রেজানা চৌধুরীর একটা গানের লাইন বললাম আর কি। আচ্ছা গুরু আপনাকেও অনেক ধন্যবাদ, মেঘলাপুকেও ধন্যবাদ এত সুন্দর সুযোগ দেওয়ার জন্য। আর আমার ফ্যামিলিতে আমরা তিন ভাই বোন দৃষ্টি প্রতিবন্ধী, আমি আগেই বলেছি, তো তার জন্য যতটা কষ্ট পাই বা না পাই, এই ঢাকা ফ্যামিলি যখন এক একটা প্রোগ্রাম শুনি তখনই সবচেয়ে বেশি কষ্ট পাই। আর আবার যখন গুরুর সাথে শুনি, গুরুর কথাগুলো শুনি, তখন অনেক বেশি আনন্দ পাই। সত্যি পৃথিবীতে যে মানে একটা স্বপ্ন আন্টি হচ্ছে আমাদের পূরণ করেছে, বা আপনারা যে পূরণ করার সুযোগ দিয়েছেন সেটা সৃষ্টি করে,
আর আমরা আপনার দীর্ঘায়ু কামনা করি, আপনি যেন সবসময় সুস্থ থাকেন,
সুস্থ থাকেন, আমাদের জন্য সবসময় দোয়া করবেন, আমরা যেন একটু ভালো পর্যায়ে যেতে পারি, যেন আমাদের সব দুঃখ কষ্ট মুছে যায়।
বন্ধু আছো ফোনে, বিদায় নিচ্ছিল না জীবনটাকে অনেক বড় করে বাঁচো, আর কৃতজ্ঞতা জানাচ্ছি যে অনেক দীর্ঘ নিঃশ্বাস কষ্টের সাক্ষী হয়ে এই ভালোবাসার বাংলাদেশের স্মৃতি আজ সুযোগ হয়েছে অনেকখানি ভালো লাগা পাওয়ার, শুধুই তোমাদের কল্যাণে, তোমাদের কারণে। তো আমাদের সকলের পক্ষ থেকে অনেক অনেক কৃতজ্ঞতা। লিসনার্স কমিউনিটি যারা বন্ধুরা আছেন দেশ এবং দেশের বাইরে থেকে, তাদের অবগতির জন্য জানিয়ে রাখছি, এই তিনজন মানুষ যারা দৃষ্টি প্রতিবন্ধী, তারপরে সমস্ত কিছুকে পেছনে ফেলে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে। কেউ হয়তো শিক্ষক হিসেবে সামনের দিকে পৃথিবীটাকে রিপ্রেজেন্ট করতে চায়, কেউ হয়তো ডাক্তার হিসেবে সামনের দিকে পৃথিবীকে রিপ্রেজেন্ট করতে চায়, কেউ হয়তো শিল্পী হিসেবে সামনের দিকে পৃথিবীটাকে এগিয়ে নিয়ে যেতে চায়। স্বপ্নের কোনোভাবেই বাধকতা নাই, বাট আমার স্বপ্ন শুধু একটা জায়গাতে, যে তারা অনেক অনেক বড় করে বাঁচো, পৃথিবীর সবচেয়ে অতি পার্থিব যে রহমত, যে অনুভূতি, সেই ভালোবাসা চমৎকারভাবে তাদের কাছে এসে ধরা দেয়, এটি আমার একটাই এবং একমাত্র চাওয়া। আপাতত বিদায় নিচ্ছি আমার বন্ধুদের কাছ থেকে, আবার দেখা হবে সেই প্রত্যাশায়। সবাই অনেক ভালো থাকুন।
ওকে, বাট আমি কিন্তু আছি আপনাদের এসএমএস করবার জন্য, এসএমএস করব এবং তারপর একটি ছোট্ট বিজ্ঞাপন বিরতিতে যাব, তারপরে আজকে অতিথি বন্ধুর কাছে আমরা ফেরত চলে আসব। ওকে, যারা যারা এসএমএস করেছেন তাদের কিছু নাম এবং টেক্সটটা পড়তে চাই। যেমন আছেন লাভলু, লিখেছেন আমি গাইবান্ধা থেকে শুনছি আপু, গুরুকে অনেক সালাম জানিয়েছেন এবং আমরা কেমন আছি জানতে চেয়েছেন, নিশ্চয়ই বুঝতে পারছেন যে অনেক ভালো আছি আমরা। অ্যান্ড জাকারিয়া হাসান আছেন নরসিংদী থেকে, লিখেছেন যে গুরু কেমন আছো, ফোন দিলে খুশি হবো, আছে উনি নাম দিয়েছেন। আর মুন্সি নাইমও আছেন, লিখেছেন গুরু আপনাকে হাজার সালাম, অনেক অনেক দোয়া আপনার জন্য। এবং আর একজন বন্ধুও আছেন আজিম শামী, আছেন রংপুর থেকে, লিখেছেন যে আমাদেরকে উনি শুনছেন এবং খুব ভালো লাগছে। তানিম আহমেদ যুক্ত হয়েছেন ঢাকা থেকে, লিখেছেন গুরু কেমন আছেন এবং উনি আমাদের এই প্রোগ্রামটি শুনছেন। এবং তামিম লিখেছেন যে এই আজকে যে স্টার্টিংয়ে যে যেরকম কথা বললাম আমরা, শিল্পী তামান্না এবং লিপির সাথে, সেটা খুব ভালো লেগেছে এবং খুব এনজয় করেছেন সাথে রুনাকে নিয়ে কথা বলাটা, সেটা ওনার অনেক অনেক ভালো লেগেছে। অ্যান্ড ফারুক আছেন আমাদের সাথে, ফারুক আকিদ আছেন এই মুহূর্তে আমাদের সাথে, ইমেল যুক্ত হয়েছেন আরো অনেক বন্ধু। আরেকবার একটু রিফ্রেশ দিয়ে দেখে নিতে চাই এবং তারপর পর বলতে চাই আইডি কিভাবে কানেক্টেড হবেন আমাদের সাথে। মোবাইলের মেসেজ অপশনে যাবেন এবং চ্যাট করবেন আপনার নেম স্পেস আপনার লোকেশন স্পেস আপনার এইজ, তারপর স্পেস দিয়ে আপনার সমস্ত কথা লিখে পাঠিয়ে দেবেন 1620 এই নাম্বারটিতে। এবং ফেসবুকে আমাদের যে অফিসিয়াল ফ্যান পেজটি আছে তার অ্যাড্রেসটি হচ্ছে www.facebook.com/90.4 Dhaka FM। আর আপনি আমাদের এই আইডিটি যেভাবে খুঁজে পাবেন সেটি হচ্ছে আপনি আপনার ফেসবুক প্রোফাইলের সার্চ বারে গিয়ে ঢাকা এফএম লিখে সার্চ দিলে দেখবেন অনেকগুলো ঢাকা এফএম এর পেজ আছে। বাট রিয়েল যে পেজ সেটা আপনি বুঝবেন লাইকিং এর পরিমাণ দেখে। এখানে লাইকিং হচ্ছে 53,000 প্লাস, এটি হচ্ছে ঢাকা এফএম এর রিয়েল অফিসিয়াল ফ্যান পেজ। তো এখান থেকে আমরা একটি পোস্ট আপলোড করেছি আজকের অতিথি বন্ধুর ফটোগ্রাফ দিয়ে। তো বন্ধু সেইখান থেকে আপনি লাইক করবেন এবং কমেন্ট করবেন এবং চাইলে পোস্টটি শেয়ার করতে পারেন আপনার বন্ধুদের কাছে। এবং অনেক অনেক কমেন্ট আসছে বন্ধুদের, কমেন্ট তো কিছু পড়েছি আর অনেক পড়বার বাকি। আর আরেকটা কথা জানিয়ে দিই যে যে সমস্ত বন্ধুরা কথা বলতে চান আজকে গুরুর সাথে, আজকের অতিথি বন্ধুর সাথে, অতিথি বন্ধুর সাথে, তারা অবশ্যই অবশ্যই তাদের নাম এবং ফোন নাম্বারটি লিখে আমাদেরকে SMS করবেন 16260-তে। আর যারা আসতে চান আমাদের এই প্ল্যাটফর্মে শেয়ার করতে চান যদি তাদের জীবনের কথা, তাহলে অবশ্যই বন্ধু আমাদেরকে SMS করবেন। SMS এর নিয়মটি বলছি, মোবাইলের মেসেজ অপশনে যাবেন এবং টাইপ করবেন VB, দেন স্পেস দিয়ে আপনার নাম, আপনার এলাকা, আপনার ফোন নাম্বারটিও লিখবেন, আপনার বয়সটি লিখবেন, তারপর আপনার ফোন নাম্বারটি উল্লেখ করবেন, তারপর পাঠিয়ে দেবেন 16260 এই নাম্বারটিতে। তো বন্ধু যাচ্ছি একটি ছোট্ট বিজ্ঞাপন বিরতিতে, ফিরে আসছি একটু পরে, সাথেই থাকুন।
ভালোবাসার বাংলাদেশ
বন্ধু আপনি শুনছেন ভালোবাসার বাংলাদেশ এবং চলছে চলছে ঢাকা এফএম 90.4 এ আমাদের এই অনুষ্ঠানটি, আপনাদের ভালো লাগার ভালোবাসার অনুষ্ঠানটি। সাথে আছেন আজকের অতিথি বন্ধু এবং আছেন আপনাদের পছন্দের মানুষটি, সেই মানুষটি গুরু এতেসাম, এবং আছি আমি মেঘনা, এবং আছেন অসংখ্য বন্ধু। SMS করেই যাচ্ছেন, কমেন্ট করেই যাচ্ছেন, তো না পড়লে তো নয়, অবশ্যই পড়তে চাই। তবে তার আগে আবারও বলতে চাই সেই নিয়মগুলো, এবং এক কথা ঘুরে ফিরে আমি বারবারই বলবো, কারণ কেননা প্রতি মুহূর্তে প্রতি সপ্তাহে প্রতিদিনই নতুন নতুন বন্ধুরা কানেক্টেড হচ্ছেন আমাদের সাথে। তো অনেকেই হয়তো নিয়মটা জানেন না, তাই জানিয়ে দিতে চাচ্ছি কিভাবে কানেক্টেড হবেন। মোবাইলের মেসেজ অপশনে যাবেন এবং টাইপ করবেন আপনার নেম স্পেস আপনার লোকেশন স্পেস আপনার এইজ, তারপর স্পেস দিয়ে আপনার SMS টি লিখবেন যে SMS টি পাঠাতে চান, তারপর পাঠিয়ে দিবেন সেটা 16260 এই নাম্বারটিতে। এবং ফেসবুকে আমাদের যে অফিসিয়াল ফ্যান পেজটি আছে তার অ্যাড্রেসটি বলে দিচ্ছি, www.facebook.com/90.4 Dhaka FM। এবং যেখান থেকে আপনি দেখবেন যেই পেজে লাইকিং এর পরিমাণ 53,000 প্লাস, সেটি হচ্ছে ঢাকা এফএম এর রিয়েল অফিসিয়াল ফ্যান পেজ, যেই পেজে লাইকিং এর পরিমাণ 53,000 প্লাস। ওকে, এবং এখান থেকে এসে বন্ধু দেখবেন আমরা ভালোবাসার বাংলাদেশের একটি পোস্ট আপলোড করেছি আজকের অতিথি বন্ধুর ছবি দিয়ে। তো সেখান থেকে আপনি লাইক করবেন এবং কমেন্ট করবেন, চাইলে শেয়ারও করতে পারেন পোস্টটি আপনার বন্ধুদের কাছে, এবং আসতে পারেন বন্ধু আমাদের এই প্ল্যাটফর্মে শেয়ার করতে পারেন আপনার ভালোবাসার গল্প। তো সেই জন্য SMS করতে হবে আপনাকে, মোবাইলের মেসেজ অপশনে যাবেন এবং টাইপ করবেন VB, দেন স্পেস দিয়ে আপনার নাম, বয়স, এলাকা এবং ফোন নাম্বারটিও লিখবেন, তারপর পাঠিয়ে দেবেন 16260 এই নাম্বারটিতে। আর যারা ঢাকার বাইরে থাকেন তারা কিন্তু চিঠির মাধ্যমেও জানাতে পারেন তাদের ভালোবাসার গল্প। তো সেক্ষেত্রে আমি জানিয়ে দিতে চাই আমাদের অ্যাড্রেসটি, অফিসের অ্যাড্রেসটি হচ্ছে ঢাকা এফএম 90.4 নাভানা টাওয়ার, 45 গুলশান দক্ষিণ, গুলশান 1, ঢাকা 1212। এবং অবশ্যই বন্ধু চিঠিতে আপনার ফোন নাম্বারটি উল্লেখ করতে ভুলবেন না। এবং আজকে অতিথি বন্ধু এবং গুরুর সাথে যারা কথা বলতে চান তারা অবশ্যই তাদের ফোন নাম্বারটি এবং নামটি লিখে আমাদেরকে SMS করবেন 16260 এই নাম্বারটিতে। এবং এই মুহূর্তে কারা কারা আছেন একটু দেখে নিচ্ছি, আছেন আমাদের সাথে পাখি, শামিমারা লোপা যুক্ত হয়েছেন, আছেন নিশা, তাহসিন, আবির মিলন যুক্ত হয়েছেন, আছেন আমাদের সাথে বধুলি, দানিয়েলও আছেন, আছেন শাহরিয়ার আহমেদ, মোহাম্মদ আফজাল হোসেন যুক্ত হয়েছেন, আছেন সৈয়দ, আতিকুজ্জামান আতিক আছেন, আছেন আমাদের সাথে মুশফিক, মেহেদি হাসান যুক্ত হয়েছেন, আছেন ইমেল, আছেন এই মুহূর্তে আমাদের সাথে কাকন, আরো অনেক বন্ধু যুক্ত হয়েছেন, শান্ত আছেন, আছেন হাফিজুর রহমান, নাসির হাসান আছেন, আছেন মোহাম্মদ মেহেদি আল হাসান, তোফাইল যুক্ত হয়েছেন, আছেন আমাদের সাথে পাভেল এবং আছেন যুক্ত। ওকে, আরেকবার রিফ্রেশ দিয়ে দেখে নিতে চাই কারা কারা আছেন। অ্যান্ড এই মুহূর্তে যুক্ত হয়েছেন আমাদের সাথে বিলাস মগবাজার থেকে, এবং আছেন আমির মিরপুর থেকে, মিমো যুক্ত হয়েছেন মিরপুর থেকে, এবং আছেন এই মুহূর্তে আমাদের সাথে মনসা। ওকে, নরসিংদী থেকে আমাদের সাথে আছেন ইমা, এবং রুবাইয়ের যুক্ত হয়েছেন আমাদের সাথে ঢাকা থেকে। ওকে, মিহি আমাদের সাথে আছেন শান্তিনগর থেকে, সুমনও আছেন নাগপুর থেকে। ওকে, নাখালপাড়া থেকে যুক্ত হয়েছেন আমাদের সাথে মৌসুমী, সালমান আছেন কুমিল্লা থেকে, এবং আছেন রয়্যাল, উনি নোয়াখালী থেকে যুক্ত হয়েছেন, রংপুর থেকে আছেন আমাদের সাথে জাহাঙ্গীর। ওকে বন্ধু, তো আবারও বলে দিচ্ছি 16260-তে SMS করবেন, এবং ফেসবুকে আপনি কমেন্ট করবেন অফিসিয়াল অ্যাড্রেসকে। আরও একবার আপনার জন্য www.facebook.com/90.4dhakafm। আমি আর কথা বাড়াতে চাই না, আমি সরাসরি চলে যেতে চাই গুরুর কাছে।
আমিও কথা আর বাড়াতে চাই না, কারণ যার জন্য অপেক্ষায় থাকে দেশ এবং দেশের বাইরের মিলিয়ন্স অফ লিসনার্স, তাকে আমি অনেকক্ষণ বসিয়ে রেখেছি। ইনফ্যাক্ট দারুণ এক আনন্দের মিলনমেলা বসেছিল, দৃষ্টি প্রতিবন্ধী শিল্পী তামান্না, লিপি, এবং সেই সাথে আমার বন্ধু রুনা ছিল ফোনে, যাদেরকে সাথে নিয়ে আমি জীবন জয়ের তাদের যে গল্প, সেই সেই এক্সপিরিয়েন্স, সেই দর্শনটাই কাছ থেকে অনুভব করছিলাম। এবং আমি এতে সাম বহুদিন বাদে অনেক বিশাল রকমের ভালো লাগা নিয়ে, আসলে কিছু দম নিয়ে নেওয়ার মতো, কিছু অক্সিজেন নেওয়ার মতো আমার কাছে মনে হয়েছে, এবং সৃষ্টার কাছে কৃতজ্ঞতা জানিয়েছি, আবারও জানাচ্ছি, বারংবার জানাচ্ছি, এমন কিছু উপলক্ষ সামনে থেকে দেখবার সুযোগ তিনি তৈরি করে দেন বলে। আজকের যিনি এসেছেন আমাদের ভালোবাসার বাংলাদেশের স্টুডিওতে, হট সিট যিনি অলঙ্কৃত করেছেন, তাকে আমি আনুষ্ঠানিকভাবে স্বাগত জানাচ্ছি। স্বাগত আপনাকে ভালোবাসা বাংলাদেশ।
ধন্যবাদ গুরু। আমি আরিফিন, স্টার্টনে থাকি, পেশাগত জায়গায় বাংলাদেশ টেলিভিশনের একজন রিপোর্টার। এরও আগে যেখান থেকে আমার জীবন শুরু হয়েছে মিডিয়াতে, বাংলাদেশ বেতার, তার একজন উপস্থাপক।
এইবার ঠিক আছে, তাই বলতেছিলাম যে টোনালিটি সাউন্ডস যে আমার জায়গা ছাড়ার সময় হয়ে গেছে, এখন এখন ঠিক আছে আর কি।
কেমন গুরু? আসলে মুগ্ধ হয়ে আপনাকে আমি শুনছিলাম একটু আগে, আমাদের যে তিনটি ফুলকে আমি ছিলাম তাদের সাথে, তার পাশে
যে আপনি স্টুডিওতে তখন, যে
আমার চোখে হয়তো আপনি পানি হতে দেখেননি, কিন্তু আমার মনের চোখে পানি ঝরেছে বহুবার আপনার পাশে বসে থেকে। তাদেরকে ধন্যবাদ, আমার অন্তরের অন্তঃস্থল থেকে তাদেরকে শুভেচ্ছা ভালোবাসা, আর সেই ভালোবাসার গল্প করতে আসছি আজকে। বাল্যকাল থেকে টাঙ্গাইলে জন্মস্থান, বাবাকে ছোটবেলায় হারিয়েছি, এ যাবৎ যিনি আমাকে গাইডলাইন দিয়েছেন তিনি আমার মা, আমার আদর্শের পর্বত। তারপর SSC কমপ্লিট করার পর এখানে বলে রাখেন টাঙ্গাইল বিন্দুবাসিনী বয়েজ স্কুল আমার বিদ্যাপীঠ, 91 SSC শেষ করে ঢাকাতে চলে আসো,
91 ব্যাচ, সেম ব্যাচ।
থ্যাংক ইউ, ভালো লাগলো, আরো ভালো লাগলো, আর একটা জায়গা মিলে গেল। তারপর লেখাপড়া তেজা কলেজ ঢাকাতে, ইন্টারমিডিয়েট জেনারস, ছোট্ট করে একটু বলে রাখি, বাবাকে তো 83 হারিয়েছি, বুঝি কি বুঝি না এমন একটা বয়স থেকে, 3 বছর ফিরতে না ফিরতেই আমার যিনি আদর্শ ছিলেন বড় ভাই তিনি মারা গেলেন। তিনিও বাংলাদেশ বেতারে নিখোঁজ ছিলেন জাগান ভার্সিটিতে পড়া অবস্থায়। যাই হোক, 1985 30 এপ্রিল তিনি জয়েন করলেন একটি চাকরিতে, 86 30 এপ্রিল তিনি মারা গেলেন। তখন ময়মনসিংহে আমিও থাকি, সেক্টর পড়ি, ফিরে এলাম আবার একটু প্রথম দিকে আসি, একটু আগোছিল হয়ে গেছিল। ঢাকাতে লেখাপড়া করতে করতে সময় যখন পার হচ্ছিল, এভাবে যেতে যেতে 96 সাল, পারিবারিক প্রয়োজনে মায়ের কারণে আমার পর্বতের কারণে ফিরে যেতে হলো। আর ঢাকায় পড়া অবস্থাতে যে বিষয়টির প্রতি আমার খুব বেশি দুর্বলতা ছিল, আমার যে আদর্শ ছিল বড় ভাই, তার হাত ধরেই আমার কবিদের সাথে পরিচয়। কোনো মানুষ নয় কিন্তু বইয়ের কবিতা, তো সেই কবিতা আমাকে অনেক দূর নিয়ে গেছে, অদ্যাবধি পর্যন্ত কবিতা আমার সঙ্গেই আছে।
বাকি কথায় যাওয়ার আগে একটা কবিতা হয়ে যায়, মানে কোনোভাবে লোভ সংবরণ করতে পারছি না। আমি লাস্ট ইন্টারভিউ নিয়েছিলাম শিমুল মোস্তফা, তার ওই কণ্ঠস্বর একদম মনে হচ্ছে আমার এখনো কানে লেগে আছে শেষ মুহূর্তে। আপনার টোনালিটি ইজ রিয়েলি রিয়েলি গুড, আর আপনি ব্লেস যে অর্থে বলবো যে স্রষ্টা এত চমৎকার ভাবে কণ্ঠস্বর দিয়েছেন আপনাকে। আমি শুনি একটা যদি কবিতা দিয়ে শুরু করা যায়, আপনার লেখা অথবা আপনার পছন্দের কোনো কিছু আর কি, মাঝে মাঝে আরো শুনবো আর কি। আমার মানে এখন আর থামতে পারলাম না, দেখি পড়ে শুনে ফেলে একটা কিছু
কবিতার মতো করে। আমার জীবনের যে লাইনগুলি আমাকে দারুণ ভাবে অনুপ্রাণিত করেছে সেই লাইনগুলি বলি
প্লিজ।
কবি সুমনের,
জি,
হাল ছেড়ো না বন্ধু, বরং কণ্ঠ ছাড়ো জোরে, তোমার আমার দেখা হবে নতুন কোন ভোরে। প্রতিদিন আমরা ভোর দেখি, কবিতা নিশ্চয়ই শোনাবো, নিশ্চয়ই গুরু আপনার আড্ডায় যেহেতু আসছি আপনার কাছে জানবো, আপনাকেও জীবনের পাতাগুলো মেলে দেব, যেখান থেকে আপনি সহ অজস্র যারা শ্রোতা আজকের এফএম 90.4 MHz এফএম ঢাকাকে শুনছে, যার ফ্যান আমি নিজেও, যে কারণেই এই পর্যন্ত আসার সৌভাগ্য হয়েছে, এই জন্য থ্যাংকস। কথা বলতে বলতে ভুলেই গিয়েছিলাম, খানিকটা আবেগ আপ্লুত এটাও বলতে পারেন। তো আমরা কবিতার কথায় যাবো, যে জায়গাটা থেকে শুরু করেছিলাম সেই কবিতা নিয়েই। 96 সনে টাঙাইলে আমি একটি সংগঠন করি, সংগঠন চলতে থাকে। তখন কবিতার কথা শুনলে অনেকে একটু পাশ ফিরত, খুব সহজে শুনতে চাইত,
সময়টা এমনই ছিল।
নিশ্চয়ই আপনারা মনে করবেন সেই সময়টা, একটু আগে যার নামটা উচ্চারণ করেছেন শিমুল মোস্তফা, এসিতে সরাসরি তার কাছ থেকেই আমার বিভিন্ন সময় বিভিন্ন কোর্স করা। তো আপনার মতোই তাকেও আমি তখন থেকেই গুরু হিসেবে জানি।
আসলে শব্দ প্রক্ষেপণে সেই মিলটা কেন জানে আছে আমার কাছে মনে হয়, জানেন আপনি অনেক ডেডলি ইন্সপায়ার্ড বোঝা যায় আপনার শব্দের
উপরে
মনে হচ্ছে
হয়ে থাকে, তাহলে বোধ করি
ইটস গুড।
আমার মনে হয় যে এটা এক ধরনের আমার জন্য সার্থকতা,
ইটস গুড।
তো কবিতার সেই সংগঠন তো টাঙ্গাইল আবৃত্তি সংসদ করেই অনেকদিন পর টাঙ্গাইলে, প্রায় 6 বছর পর, মাঝে মাঝে যাওয়া আসা ছিল। অনেক ছেলে মেয়ে তাদের সাথে কাজ করা, কবিতা থেকে আস্তে 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 কবিতাকে একটা জায়গায় নিয়ে যাওয়া, এবং আমরা সফল হয়েছি, সে কটা কবিতার কথাটা ভিন্ন। এই সংগঠন করতে গিয়েই যে গল্প আজ করতে আসছি তার সাথে আমার পরিচয়। নামটার শশী, সময়কাল 96 থেকে 98, এই সময়টায় সংগঠনটাকে মোটামুটি দাঁড় করিয়ে ফেলেছি আমরা। ও তখন এক্সটেন এসএসসি পরীক্ষা দেবে, বাসা টাঙ্গাইলে, আগ্রহ আছে বেশ, সংগঠনে আসলো ও এবং ওর ফ্রেন্ড, নাম ছিল সমীর, দুজন খুব সাউন্ড বেশ সংগঠনে এসছে। আমার ফ্রেন্ডস আছে জুনিয়র্স, আরো বেশ কিছু ছেলে মেয়ে আছে, তাদের সাথে সহজেই মিশে গেল। আমাদের সাংগঠনিক কাজকর্ম করা শুরু হলো, এই সংগঠন কবিতা রিহার্সেল খুব ঘন ঘন প্রোগ্রাম করতাম। টাঙ্গাইলকে সাংস্কৃতিক নগরী বলা হয়, তো এই ঘন ঘন প্রোগ্রাম থাকার কারণে কন্টিনিউ রিহার্সেলটা লেগেই থাকতো প্রায় বলতে গেলে। তো আমিও এতদিন পর টাঙ্গাইলে এবং বেশ উজাড় করে সময় দিচ্ছি, আমার কিন্তু মাস্টার্স শেষ হয়নি এখনো, সাদত ইউনিভার্সিটিতে আমি মাস্টার্স, 98 ব্যাচ বেরিয়েছে 2000-এ, সেশন ছিল 2000-এ। তো কাজ করতে 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 শশী শ্যাম মেয়েটি নম বাজুল
আমার কাছে কেন মানে মনে হচ্ছে রবীন্দ্রনাথের একদম মানে পাতা থেকে উঠে আসো উপাখ্যান, মানে আজকে কিন্তু ভালোবাসা বাংলাদেশ স্টুডিওর এই ভালোবাসার যে গল্পের যে শেয়ারিং অন্য এক উচ্চতায় যাচ্ছে কিন্তু। হয়তো শুনেছিস বাট এত বেশি
সেই সাথে লম্বা চুল,
লম্বা এবং লম্বা চুল
5 feet 6 inches. আসলে এই যে 96 পর থেকে কথা বলছি, এর আগে জীবনে আসলে কিন্তু ওভাবে কখনো ভাবা হয়নি, ঢাকা কিংবা টাঙ্গাইল। স্টুডেন্ট লাইফ অনেক বন্ধু ছিল, অনেক বন্ধু মানে জায়গাটা ওরকমই ছিল, বন্ধুত্বের মতোই ছিল, বন্ধুদের মধ্যে কখনো এ ধরনের সম্পর্ক গড়ে ওঠেনি। তো ভালো লাগে, ও তো SSC দেবে এমন একটা মুহূর্ত, তো আমিও বলতে পারি না কিছু, কিন্তু ওর চাল চলন কথা বলা বা অকারণেই কোনো কিছু জিজ্ঞেস করা, সংগঠনের প্রধান হিসেবে একটা দায়িত্ব তো থাকেই এবং বুঝি যে না করলেও পারত, এটা বোধ হয় বাড়তি কিছু করছে, বাড়তি কিছু করার সেই প্রশ্নটা সামনে আসতেই তখন ভাবনাটা তাহলে কি আমার মতো ও দেখে নাকি আমাকে আড়ালে একটু বাঁকা চোখে, বাঁকা চোখে বলতে একটু আড় চোখে আর কি, বাঁকা চোখে না আড় চোখে। তো যাচ্ছে এভাবে সময়, 98 কেটে গেল, আমারও মাস্টার্সের সময় ঘনিয়ে আসলো। 98 এর পর বেশ সহজ হলো, এই 2 বছরে আমরা অনেক কাছে বলতে ও আমার সাথে অনেক ফ্র্যাঙ্ক হয়েছে, এবং আমার মা যে পর্বতের কথা বললাম, আপনি আমাকে ছাড়া আমার বাসায় গেলে আমি বিশ্বাস করি আপনি আমার অভাব বোধ করবেন না। আর আমাদের প্রায় প্রত্যেকটা ভাই বোন, আচ্ছা ভাই বোনের কথা ছোট্ট করে একটু বলে রাখি, এখানে আমরা 3 ভাই 3 বোন, এক ভাই তো মারা গেছেন, প্রত্যেকটা ভাই বোন আমরা কালচার লাইনে এসেছি, বাসতে পেরেছিলাম শুধুমাত্র আমার মায়ের জন্য। তিনি একেবারে বহির্মুখী হয়তো গান বাজনা করতেন না, কিন্তু অন্তর্মুখী অর্থাৎ পরিবারে কিন্তু এই জিনিসটা ছিল। আমি বহুদিন আমার মা গিয়েছে, আমি তবলা হাতের কাছে থাকলে বাজিয়েছি, কখনো কখনো অন্য কিছু বাজিয়েছি, এতটা আন্তরিক পরিবেশ ছিল, যে কারণে আমাদের পরিবারে এই কালচারাল যে বিষয়টি, সংগঠন, কবিতা, গান বা নাচ, এটি মার কারণে জন্ম হয়েছিল। মা বড় ভাইকে এ পথে এনেছিল, যে ভাইটি মারা যায় সেই বড় ভাই একটি একটি করে প্রত্যেকটি ভাই বোনকে এ পথে নিতে এনেছিল। যে কথা বলছিলাম যে মায়ের কাছে আপনি যদি যান তাহলে অভাব বোধ হবে না, তিনি রীতিমতো জম্পেশ আড্ডা দিয়ে থেকে ছেড়ে দেবে। যাই হোক, তো যে কারণে আমার সংগঠনের প্রত্যেকটি ছেলে মেয়ের অবাধ যাতায়াত ছিল আমার বাসায়, ওয়ান অফ দেম শশী। তো ছেলেমেয়েরা যেত, আড্ডা হতো, আম্মা গল্প গুজব করতো, আমি হয়তো ঘুমিয়ে আছি ভোরবেলায় সবগুলো একদম হুড়মুড় করে গিয়ে হাজির, আম্মা হয়তো নাস্তার সময় থাকলে সেই নাস্তাটা খাইয়ে খাইয়ে আমাকে নিমরা বেরিয়ে আসত। তবে দু একদিন মাঝে মাঝে লক্ষ্য করা শুরু করলাম শশী মেয়েটি একা একাই আমার বাসায় যায় এবং আমার আড়ালে যায়, আমার মার সাথে গল্প করে। তোমার মা দেখি প্রায় শশী এসেছিল, তোকে পায়নি তো, আমি ভাবতাম যে হয়তো কোনো প্রয়োজন। আবার দেখা না হওয়া পর্যন্ত জিজ্ঞেস করা হতো না বা কখনো কখনো মনেও থাকতো না যে কি প্রয়োজনে গিয়েছিলা। টেলিফোনের সে সুযোগটা তখন ছিল না, বিশেষ করে নির্মলানন্দ গুণের মুঠো ফোন যেটি সেটা তখন আমার হাতে আসেনি। তো কখনো কখনো জিজ্ঞেস করা হতো পরে দেখা হলে, কখনো কখনো ভুলে যেতাম। এইভাবে আস্তে 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 আস্তে, আমি তো বেসিক্যালি বড়, মাস্টার্স পড়ুয়া, ও তখন ছোট, আমার ভেতরে জাগতে থাকে যে না, সেও হয়তো কিছু একটা বলতে চায়। সে যাই হোক, সংগঠন অনেক ছেলে মেয়েকে কিভাবে দেখবে ইত্যাদি নানান ভাবনা আমার ভিতরে ভর করে। আমি একটু চুপসে যেতে থাকি, আমি আরো বেশি কঠোর এবং দূরত্ব হতে থাকি, দূরত্বে যেতে থাকি। আমার ফ্রেন্ড ছিল তানিয়া, তানিয়া বক্স, খুব ক্লোজ ফ্রেন্ড, আমরা সেম ইয়ারের, যে কারণে আমাদের মধ্যে খুব ভালো ইন্টিমেন্সি ছিল। আমরা সংগঠন চালাতাম, আমি কোনো কিছু শশীকে শেয়ার করতে হলে বাই তানিয়া করতাম, তানিয়ার মাধ্যমে। তো এটা নিজেকে দূরে রাখার জন্য যে আমার যেন সংগঠনে আমার যেন কোনো আসলে
এসবের প্রভাব না পড়ে।
হ্যাঁ, প্রভাব না পড়ে। আর মানসিকভাবে একটি বিষয় ছিল যে আমরা এখানে কেউ কারোর সাথে জড়াবো না, অন্তত সংগঠনটাকে দীর্ঘদিন মার্চ করাবো এই একটা ভালো লাগার জায়গা থেকে। প্রেম কিংবা ভালোবাসা অপরাধ পাপ সেই চিন্তা থেকে কিন্তু নয়। তো আস্তে আস্তে সময় যাচ্ছে, আমিও সংগঠন এবং লেখাপড়া মাস্টার্স পরীক্ষা তো শেষ করতে হবে। পথ চলতে 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 দু বছর কেটে গেল, শুধু তাকিয়েই থাকি ও আমি, তখনও কিন্তু কোনো কিছু প্রকাশিত হয়নি। হবে কি না সেটাও কিন্তু একেবারেই মানে অনিশ্চিত, এটি আলোর মুখ দেখবে কিনা। তো সে যাই হোক, মাস্টার্স পরীক্ষার পর 2000 সন, হঠাৎ এক সন্ধ্যা রিহার্সেল শেষ করার পর ওই কালো মেয়েটি আমাকে বলল,
শ্যামবর্ণ,
কালোই বলি কখনো কখনো, যে শ্যাম, তবে শ্যামের মাঝে বোধ হয় একটু, বাট আই লাইক কালো,
তুলনা হয়, হাইট যদি, হাইট যদি 5'6" হয়, চুল যদি মানে
একেবারে
লম্বা চুল হয়,
হ্যাঁ, যে হাঁটুর যে জয়েন্টটা এই পর্যন্ত,
কি বলে সুন্দরভাবে সাজানো লম্বিত, আজানো লম্বিত মুসলমানি, আর তার যদি কালার শ্যামবর্ণ হয় তাহলে তো এরপর আর কি হয় কম্বিনেশন।
সেই, আর সে কারণে বোধ করি যতই দূরে যাচ্ছিলাম ততই কাছে আসছিলাম। সন্ধ্যার
মোক্ষম সময় সেই শ্যামবর্ণের মেয়েটি,
শ্যামবর্ণের মেয়েটি আমাকে বললো যে আমাকে বাসায় পৌঁছে দিতে হবে, আজ সুমি নেই।
আফটার 2 ইয়ার্স, রাইট,
আফটার 2 ইয়ার্স, 4 ইয়ার্স, 96 থেকে কিন্তু একটু একটু করে, 96 এর পরেই ওদের আমাদের এখানে আসা, 96-97 এর কাছাকাছি সময়ে বোধ হয় এটা হবে। এক্সাক্ট অত মানে পারফেক্ট করে হয়তো বলাটা আমার জন্য একটু টাফ এই মুহূর্তে। ওয়েল, তো সন্ধ্যায় নামাতে হবে, বেশ, আমি একটু ভেতরে ভেতরে কাঁপছি। বিকেলে বৃষ্টি হয়েছিল, ইলেকট্রিসিটি নেই টাঙ্গাইল শহর, নিরালা মোড় থেকে ওর বাসার দূরত্ব অনুযায়ী রিক্সা ভাড়া তখন 10 টাকা, আমি বেকার।
ওই সময় 10 টাকা তার মানে দূরত্ব আছে তো বলতে হয়?
হ্যাঁ, দূরত্ব আছে মোটামুটি 1 কিলোমিটার প্রায় হবে হয়তো, কখনো অবশ্য সেখানে মাপিনি। তো যাই হোক, তো বললাম ঠিক আছে যাবো, যাচ্ছে যাচ্ছে চুপ, এবং দুটো মানুষ রিক্সায় একেবারে শক্ত হয়ে দুদিকে বসে আছে, আমি ডান দিকে ও বাঁ দিকে। তো রিক্সা যাচ্ছে চলছে, তখন অবশ্য সঞ্জীবদার রিক্সা কেন আসতে চলে না গানটা হয়নি বলে ভালো হতো। যাই হোক, মনে হচ্ছিল রিক্সাটা একটু বেশি দ্রুত চলছে, এমনটা ফিল করছিলাম যে আরেকটু আসতে যেতে পারে। যদিও রিক্সা আসতে যাচ্ছিল, কোনো বৈদ্যুতিক খুঁটিতেই বাতি নেই টাঙ্গাইল একটি পৌরসভা তখন, এখন সিটি কর্পোরেশন। অন্ধকারের মধ্যে যাচ্ছি, যথেষ্ট আস্তে যাচ্ছি, তারপরে মনে হচ্ছে রিক্সার জোরে যাচ্ছে। কেন একটু সময় থাকবে না? আবার মনে মনে ভাবি কি হবে, কেমন হবে,
সংগঠন তো শেষ হয়ে,
সংগঠন ওখানে এতগুলি মুখ তাকিয়ে আছে। নিকনেম আমার বিপুল, বিপুল ভাই কি করবে, এটা অনেক ভাবনা। বিকেলে যে ঝড় হয়েছিল, আমার একটা ঝড় আমার ভেতরেও কিন্তু হচ্ছে, কন্টিনিউ করছে। তোর বাসার কাছাকাছি যাওয়ার পর ছোট্ট করে শুধু আমাকে জিজ্ঞেস করলো, আপনি কিছু বলতে চান আমাকে? আমি ঠিক বুঝে উঠতে পারলাম না কি বললো। আমি জিজ্ঞেস করলাম, আরেকবার প্লিজ। তো তখন আমি তুই বলতাম, আরেকবার বল। তো তখন চুপ, আর বলে না। আমার ভিতর কটকা কি বললো, রিয়েলি আমি আসলে তেমন কিছু বুঝতে পারিনি অতটা, কারণ আমি একটা অনেক ভাবনা আর একটা মানে চটা জলের ভেতরে আমি তখন বসবাস করছি। তো বলে না, বলে না, একটু ভেতরে ভিতরে রাগ হচ্ছিল। আসলে কি বললো বুঝলেন, আমার ভেতরেও তো একটা চোরের মনে পুলিশ আছে। কি বললো, তো অনেকক্ষণ এরকম রিকোয়েস্ট করার পর করার পর বিরক্ত হয়ে গেছে যে আসলে বলছে না কেন, তাহলে অন্য কিছু, আমি কি আসলে নিজেকে খুব বেশি ওপেন করে ফেলছি ওর সামনে, এরকম অনেক ভাবনা। আমি চেপে গেলাম বাবা। তারপর একেবারে ওর বাসার কাছাকাছি গিয়ে ও আমাকে বলল, তখন বলেছিলাম কিছু বলতে চান কিনা আমাকে।
আচ্ছা,
আমি বুঝেছি, কিন্তু নিরেট বোকার মতো আমি তখন জিজ্ঞেস করেছিলাম কি বলবো। রিক্সা থেকে নেমে চলে গেল, রিক্সা ভাড়া 10 টাকা। আমি বেকার শুরুতেই বলেছিলাম, সেটা আমার কাছে খুব জল জলে, ও জানে না কিন্তু যে আমার পকেটের অবস্থা তখন দুর্বল। রিক্সাটা ঘুরিয়ে কিছুদূর আসার পরে পকেটে 10 টাকাই ছিল, ওই রিক্সাওয়ালাকে দিয়ে বাকি পথটুকু আমি অন্ধকারে হেঁটে হেঁটে বাসায় ফিরেছিলাম। এটা আমার ভিতরে আলো ছিল সম্ভাবনার
মাত, গুরুত সেমের কিস্তি মাত, দে ঘন্টা দে একটু দমনি।
কাছে চাই ইশারা আজ বারে বার, কি করে তোকে বলবো তুই কে আমার, আয়না কাছে চলবো সব পারা মুঝে মরি তোকে কত হাজার বার, কি করে তোকে বলবো তুই কে আমার, আয়না সাথে চলবো সব পারা পার, মনের আশকারাতে
এক্স্যাক্টলি কি করে যে বলবে মুনি,
যে তুই যে আমার, ওফ কি সুন্দর গানের সাথে মিলে গেল, তাই না? নিজেই নিজেকে বাহবা দিতে চাই, এত চমৎকার একটা গান প্লে করেছি। আর বন্ধুরা তো আছেন শুনছেন এই চমৎকার প্রেমের গল্পটি, বন্ধুরা অবশ্যই অবশ্যই আরো শুনতেই থাকবেন, এসএমএস করতেই থাকবেন। সো এসএমএস পড়বার আগে কিছু এসএমএস পড়বো, কারণ অনেক সুন্দর সুন্দর এসএমএস এসেছে। তার আগে বলে দিতে চাই নিয়মটি, তো আরেকবার আপনার জন্য মোবাইলের মেসেজ অপশনে যাবেন এবং টাইপ করবেন আপনার নেম, স্পেস আপনার লোকেশন, স্পেস আপনার এইচ ডিও লিখবেন, তারপর স্পেস দিয়ে আপনার সমস্ত কথা লিখে পাঠিয়ে দেবেন 16260 এই নাম্বারটিতে। আর প্রেমের গল্প শুনে আমি একেবারে চনমনে হয়ে গিয়েছি, কথা শুনে বোঝা যাচ্ছে। এনিওয়ে, আর বন্ধু অবশ্যই ফেসবুকে আপনি কমেন্ট করবেন, আমাদের ফেসবুকের ফ্যান পেজটি বলে দিচ্ছি, অ্যাড্রেসটি বলে দিচ্ছি, www.facebook.com/90.4 ঢাকা FM। এখানটিতে আমরা যে পোস্ট আপলোড করেছি আমাদের অতিথি বন্ধু, সেই পোস্টটিতে বন্ধু আপনি লাইক করবেন এবং কমেন্ট করবেন যত খুশি ততবার, চাইলে শেয়ারও করতে পারেন পোস্টটি আপনার বন্ধুদের কাছে। আর আজকে যদি কথা বলতে চান আমাদের অতিথি বন্ধুর সাথে, আজকে গুরু হেতুশ্রামের সাথে, অবশ্যই আপনি আপনার ফোন নাম্বারটি, আপনার নামটি লিখে 16260 পাঠিয়ে দেবেন। আছেন এই মুহূর্তে আমার সাথে নাজনীন হাসান চুমকি, ওকে, আছেন আরিফিন, ওকে, এই মুহূর্তে যুক্ত হয়েছেন মেহেদি এবং জয়ন্তী, আছেন মোহাম্মদ তাহের যুক্ত হয়েছেন, রুবেল আছেন আমাদের সাথে এবং আছেন অনন্ত এবং আবুল খায়ের আছেন, আছেন আকিদ, ওকে, আকিবও আছেন আমার সাথে, আকিদ একজন, আকিব একজন আছেন এই মুহূর্তে আমাদের সাথে, নিমন আছেন, মুনতাসির রাব্বি, বশির আহমেদ আছেন এবং জানিয়েছেন যে আসলে অনেক চমৎকার লাগছে, উনি আশা করছেন যে এই স্টোরি তার হ্যাপি এন্ডিং হবে, এটাই উনি বুঝে গেছেন, এটাই বলেছেন, এত সুন্দর কাহিনী। আর আছেন এই মুহূর্তে আমাদের সাথে পড়শি, পড়শিও লিখেছেন সেম কথাটি যে খুব মজা পাচ্ছেন এবং উনি ওনার নস্টালজিক হয়ে যাচ্ছেন, ওনার পুরনো সেই প্রেমের কথা মনে পড়ছে। নূর আলমও যুক্ত হয়েছেন আমার সাথে, আমাদের সাথে এই মুহূর্তে মোহাম্মদ ফাইজুল হক আছেন এবং আছেন আমাদের সাথে মোহাম্মদ মামুন। চলে যেতে চাচ্ছি, চলে যাচ্ছি গুরুর কাছে।
বলেছিস মেঘলা যে তুই চনমনে হচ্ছিস কিনা জানি না, বাট আমার মতো বুড়ো মানুষ ও বুড়ো ভামু কিন্তু আনমনা হয়ে যাচ্ছে, আমার মতো অনেকেই হয়তো আনমনা হয়ে যাচ্ছে, তার সে যেভাবে উপস্থাপন করছে তার ভালোবাসা এবং প্রেমের কথাগুলো। আমাদের আজকের ভালোবাসার অতিথি হট সিটে যিনি অলঙ্কৃত হয়েছেন আমাদের আরিফিন ভাই, এবং সেই সাথে স্পেশালি প্রত্যেকটা শব্দ এবং শব্দ চয়ন দারুণ দারুণ শব্দ তো শোনা অনেক রকম বন্ধই হয়ে গেছে, যদি আমরা দাবি করছি যে আন্তর্জাতিক মাতৃভাষায় জায়গাতে বাংলা ভাষাকে এস্টাবলিশ করা, কিন্তু কেন জানি আমরা এই শব্দটাকে ছাপিয়ে ইংরেজি মুখ কথাবার্তা এবং বাংলা ভাষাকে ওইভাবে একটা ফেনোমেনন টাইপের প্রোনাউন্সিয়েশন ব্যবহার করতে বেশি স্বাচ্ছন্দ্য বা পছন্দ করি। আর যখন কেউ উচ্চ মার্গীয় বাংলা ভাষা ব্যবহার করে তখন মনে করি যে প্রফেশন থেকে এসেছে, মনে হয় পেছনের সারির লোক। বাট এটা বলাটা স্পন্টেনিয়াস, এই জিনিসটা মেনটেইন করাটা, এটা কিন্তু সাধারণ মানুষের কাজ না। না না না, সেটাই আমি যেমন এই মধ্যে দু তিনটা দিয়ে দিয়েছি, এটা কর্পোরেট ল্যাঙ্গুয়েজ অ্যাকচুয়ালি, বাট এই যে প্রমিত বাংলায় কথা বলা এটা এত সহজ কিন্তু না। তো যাই হোক, আমিও আনমনা হয়েছে, আমার কাছে তাই মনে হচ্ছিল যে বহুদিন পরে সুখা জামিন পার বারিসকা এক বন্ধ পানি পাড়া এরকম মনে হচ্ছিল। তারপরে
আপনি একটু বলে দিবেন আমাদের পেজের কথা, পেজের অ্যাড্রেসটা আমি বলছি, আপনি একটু বলবেন লাইক দেওয়ার কথা। অ্যাড্রেসটি হচ্ছে www.facebook.com/90.4 ঢাকা FM।
প্লিজ আপনারা লাইক দিন, কমেন্টস করুন, কারণ লাইক খেকো মেঘলা সবসময় বিভিন্ন বাহানায় লাইক পাওয়ার জন্য এই কমিউনিকেশন গুলো দেয়। চলে যাচ্ছে আরিফিন ভাই কাছে। আরিফিন ভাই, আপনার প্রত্যেকটা ওয়ার্ড আমার মাথার মধ্যে গেঁথে আছে। লাস্ট ওয়ার্ড, লাস্ট ওয়ার্ডটা ছিল খুবই দারুণ, লাস্ট বাক্যটি অ্যাকচুয়ালি
রবীন্দ্রনাথকে স্মরণ করে কবিতার কথা বলছিলেন। কৃষ্ণ কলি আমি তারই বলি, কালো তারে বলে কাই লোক, মেঘলা দিনে দেখেছিলেন মাঠে কালো মেঘ কালো হরিণ চোখ, ঘোমটা মাথায় ছিল না তার মোটে, মুক্ত বেনে পিঠের পরে লোটে কালো, তা সে যতই কালো হোক দেখেছি তার কালো হরিণ চোখ। সে চোখে আসলে আমাকে এতদূর সেই চোখের মাঝেই আমি হারিয়েছি। পরবর্তীতে আসলে দিনগুলো খুব দ্রুত গেছে, আমি শশীকে বললাম ঠিক আছে আমরা একদিন ঘুরতে যাব, আমার টাঙাইল বেশ সুন্দর, চেলচাম ছোট্ট শহর পেরুলি গ্রাম, একেবারে ছোট শহর। শহরের গা ঘেঁষে এই গ্রাম, কখনো গিয়েছেন কিনা জানি না। যদি ঠিক এই মুহূর্তে আমাকে যারা শুনছেন তারা কেউ টাঙাইলের থেকে থাকেন অর টাঙাইলে কখনো গেছেন এমন যদি অনুভূতি থাকে তারা নিশ্চয়ই আমার কথার সাথে,
অদ্ভুত সুন্দর জায়গা আপনার
মিলবে।
এবং আপনার অবগতির জন্য একটু জানিয়ে রাখি যে গোটা বাংলাদেশ অলমোস্ট 90% আমরা ডেমোগ্রাফিক এরিয়া কভার করেছি 90.4 এর নেটওয়ার্ক, এবং অলমোস্ট 10 crore পিপল এখন আমাদের নেটওয়ার্ক কভারেজের মধ্যে। সমগ্র বাংলাদেশ থেকে মানুষ এখন শুনতে পায় এই 90.4 স্পেশালি আপনাদের ভালোবাসা বাংলাদেশের এই প্রোগ্রামটি।
নিশ্চয়ই তাহলে আমার টাঙ্গাইলের মানুষও শুনছে আমি এটা বিশ্বাস করি। তো অনেক ধন্যবাদ, শুভেচ্ছা রইল, ভালোবাসা রইল টাঙ্গাইলের একজন হয়ে টাঙ্গাইলের বন্ধু সহ গোটা দেশের মানুষকে আরো একবার, এবং যারা ইন্টারন্যাশনালি থেকেও যারা শুনছেন
স্ট্রিমিং এর মাধ্যমে।
যে কথা বলছিলাম যে তো কি করব, সংগঠনের কথা বলবো, উপায় নেই তো, রিক্সার সে আবারও আশ্রয়। তো রিক্সা নিয়ে টাঙ্গাইলে বাসা খানপুর আমাদের প্রথম ট্যুর ভ্রমণ। রিক্সা নিয়ে আমার বাসা থেকে পশ্চিম দিকে, আমার বাসা থেকে অল্প দূর পেরোলেই, আমার বাসা প্যারাডাইস পাড়া এবং কলেজ পাড়া উভয় জায়গায় মিলেই, অল্প দূর গেলেই ছোট্ট একটা বেলি ব্রিজ, ব্রিজ পার হওয়ার পর থেকেই গ্রামের একটা আগ্রহ শুরু হয়। ভালো লাগাটা প্রকৃতির প্রতি আগের থেকে ছিল আমার, এবং যেতে যেতে ওর উচ্ছ্বাস দেখে মনে হচ্ছিল যে ও অনেক অনেক পছন্দ করে। তো একটা জায়গায় কমন পড়ল, তো কি বলবো কেন গিয়েছি আমি জানি, ও হয়তো বুঝেছে কিন্তু প্রকাশ করছে না। তো আমি তোকে নিয়ে গেছি, চল ঘুরতে যাব। কোথায়? এমনি রিক্সায় ঘুরব। তো যাচ্ছি যাচ্ছি, ও তখন বলছে যে কেন আসছো, আমাকে বিপুল ভাই বলতো, বিপুল ভাই কেন আসছো, ঘুরতে আসছি, চল, সমস্যা আছে তোর? কেউ কিছু মনে করবে ভাববে, মফস্বল শহর, একটা ভাবনার জায়গা তো কাজ করে। অতক্ষণ বল না কোনো সমস্যা নেই, বেশ সাহসী তখন থেকেই মনে হতো। তো যাচ্ছি যাচ্ছি সেই বাসাখানপুর এলাকা থেকে ভেতরের দিকে গ্রামে ঢুকে অনেক দূর মেঠো পথ, রিক্সাওয়ালার জন্য অনেক কষ্ট হয়েছিল মনে আছে। আগে পর হয়তো বৃষ্টি হয়ে থাকবে যে কারণে রাস্তার মেঠো পথগুলি অনেক বেশি কাদা ছিল, কোনো কোনো জায়গায় আমরা নেমেছিলাম। তারপর ফিরে এলাম, কিছুই কিন্তু বলা হয়নি, শুধু ঘুরে আসলাম, এই সেই সংগঠনের কথাবার্তা। তারপর আস্তে আস্তে সময় গেছে, আমি যে মাঝখানে দেয়াল তুলেছিলাম একটা যে ওর থেকে দূরে থাকবো, তানিয়ার মাধ্যমে বাইপাস করে কথাবার্তা বলা, এগুলি তখন আমি আস্তে আস্তে আমার ভেতর থেকে সরে যেতে থাকে, বা আমি খুঁজে পাই না, বা আমি কখনো ওরকম ছিলাম এরকম মনে হচ্ছিল না, মনে হচ্ছিল যে ও থাক, ও এটা করুক। তো এভাবে করতে 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 সময় এগোতে থাকে, আমাদের ভেতরে ভালোবাসি না বলেই ভালোবাসা হয়ে গেছে। তো সময় যেতে থাকে, বলেছিলাম মাস্টার্স পরীক্ষা শেষ হয়ে গেছে, রেজাল্ট হয়েছে, ঠিক আছে। ইতিমধ্যে টাঙ্গাইলে আমার একটা ছোট্ট চাকরি হয়, মেডিকেল রিপ্রেজেন্টেটিভ। টাঙ্গাইলে পোস্টিং হওয়ার কারণে মিডিল ক্লাস কোম্পানি শুরু করলাম, যে প্রথম চাকরিতে যাওয়া আর কি, হয়ে গেল, ওয়েল ঠিক আছে, করছি, সংগঠন চলছে, শশীর ভাবনাটা তো আছেই। শশী তখন সদ্য 98 SSC পাশ করার পর 2000 ইন্টার পাশ করেছে, ওর চিন্তা ভাবনা কম। আর এই ফাঁকে একটু বলি, খুব ভালো স্টুডেন্ট ছিল, খুবই ভালো, সায়েন্স ব্যাকগ্রাউন্ড, SSC এবং HSC দুটোতেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেল। কোনো কারণে ওর মনে হয়েছিল ও আমাকে হারাবে, নাট্যতত্ত্বে চান্স হয়েছিল, কজনের বিশ্বাস হবে আমি জানি না, কিন্তু আমার জীবনের জন্য এটা সত্য কথা। ঢাকা বিশ্ববিদ্যালয় সে ছেড়ে দিয়ে সাদত বিশ্ববিদ্যালয় অর্থাৎ টাঙ্গাইল করটিয়া কলেজ যেটি, এখানে ইংলিশে ভর্তি হয় সে। আমি তখন কতটা উপলব্ধি ওই মুহূর্তটাকে করেছিলাম জানি না, এখন আমি উপলব্ধি করতে গেলে আমার চোখ ভেজে যায়। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো এত বড় বিদ্যাপীঠ, আমি তাকে কিন্তু বুঝিয়েছি তুমি যাও। আমার ব্যক্তিগত জীবনে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ হয়নি, বাট বিশাল একটা দাগ কেটে আছে এই জায়গাতেই। এখন আমি যখন শাহবাগ কিংবা ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ঢুকি, তখন মনে হয় যে এই জায়গাটার সাথে আমার কোথাও যেন একটা টান আছে, অথচ একটা কষ্ট পাই আমি। বুঝতে পারি কেন হয়নি আমার, সেই সৌভাগ্য তো হয়নি, সবার সবকিছু হয় না বোধ হয়, আমারও হয়নি। সে যাই হোক, ওটা টাঙ্গাইলেই সে এখানে ভর্তি হলো, তো আমি টাঙ্গাইলে জব করি। খুব বেশি দিন করা হয়নি, নমাস পার করার পর সেই মেডিকেল ওষুধ কোম্পানির চাকরিটি আমি ছাড়তে বাধ্য হই। আমাকে রংপুর দেওয়া হয় তাদের দুর্বল একটা সাইটে। আমি নমাস ছিলাম টাঙ্গাইলে, মোটামুটি ভালো করেছি। সে যাই হোক, আমি চাকরিটা ছেড়ে দিই। আমি অবশ্য অফার করেছিলাম ঢাকা অথবা ময়মনসিংহ গাজীপুর ইত্যাদি ইত্যাদি এলাকায় দেওয়া যায় কিনা, তারা আমাকে দেয়নি। তারা ডেভেলপ করতে চেয়েছিল, কারণ টাঙ্গাইলে বোধ হয় তারা আমাকে দিয়ে ভালো একটা প্রোগ্রেস পেয়েছিল। ওয়েল, তারপর শশী আমার জীবন চলে, সংগঠন আমরা একসাথে, এ কারণেই কোনো চিঠি নেই, দেখা হয়, টাঙ্গাইলে থাকি প্রায় প্রতিদিন, মন চাইলে ঘুরতে বের হই, আবার ভয় বাসায় আনাজানি হয়ে যাবে। আমার বাসায় না যতটা ভয়, তার চেয়ে বেশি ভয় লাগে ওর বাসায়, কিন্তু সে তো মেয়ে, তার গার্ডিয়ানের দিকে প্রশ্নটা বেশি যাবে। এরকম তো সামাজিক ব্যবস্থা তো আমাদের থাকে, আর মফস্বলে তো সেটি আরো বেশি।
ঠিক
তো, এভাবে সময় যায়। আস্তে আস্তে আমার মা কেন যেন একটু বিরূপ হয়ে উঠছিলেন আমার প্রতি, আমি ঠিক প্রথম থেকে বুঝিনি। আগে যেমন সংগঠনের ছেলে মেয়েরা গেলে খুব উৎফুল্লভাবে বলতেন, এমনি অন্যান্যরা গেলে বলে, কিন্তু শশী যখন যায় তখন বেশ একটু মনে হয় যে মুখটা বোধ হয় একটু কালো হয় মার। ঠিক শশীকে এখন আর পছন্দ করছেন না, বিষয়টা বোধ হয় এমন, তো আমার ভেতরে তো জানাই। আমি চিন্তা করলাম মাকে বুঝলেন নাকি কিছু, যেটা হয় আর কি আমাদের আট দশটা পরিবারে, যে মায়েরা বোধ হয় বা পরিবার বোধ হয় এটাকে প্রথম থেকে ভালোভাবে নেয় না। এর রিজন একেবারেই নেই তাও কিন্তু না, সেটাকে আমি অস্বীকার করছি না। আমাদের অভিভাবকদের প্রতি আমার শ্রদ্ধা নিয়েই আমি কথা বলছি। তো আমার ভেতরে চিন্তা করলাম যে না, এখানে তো কোনো কিছু নেই, আমি ওকে মনে মনে চাই, ও আমাকে চায়, আমরা হয়তো বাইরে ঘুরি, এটা বোধহয় মার কান পর্যন্ত চলে এসেছে। তো এরকম একটা মানে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে সময় যায়। শশী আস্তে আস্তে বাসায় যাওয়াটা কমিয়ে দিচ্ছে, ও বুঝতে পেরেছে বোধ হয় আমার মায়ের আচরণে, যে বোধ হয় মার সহজ ভাবে নিচ্ছেন না। আগে যেরকম মানে শুধুমাত্র সংগঠনের একজন মেয়ে হিসেবে, শশী হিসেবে যেভাবে তার প্রবেশ অধিকার ছিল, সেই বিষয়টা বোধ হয়
প্রাণবন্ত ব্যাপারটা না
নেই। এমন সময় ছিল যে ঈদের দিন, ছোট্ট একটি হয়তো কোনো একটি ঈদ, আমার যাদের মনে পড়ে কোনো একটি রোজার ঈদ, সকালবেলায় আমরা দু ভাই নামাজে চলে গেছি, আমি এসে দেখেছি শশী আসছে। শশীর সাথে তখন আমার তখন দারুণ সম্পর্ক, একদম ফ্রেন্ডলি, খুব সহজেই। অন্য বাড়ির একটা মেয়ে সে গোটা দিন আমার বাসায় কাটিয়ে দিল, আম্মাকে একেবারে যাবতীয় হেল্প করল, আমার কিন্তু তখন কোনো ভ্রূক্ষেপ ছিল না। চমৎকারভাবে আমি খুব দারুণভাবে ফিল করেছিলাম। আমার আশাবাদী হয়ে ওঠার পেছনে আর শশীকে নিয়ে আমার স্বপ্নগুলি বড় হওয়ার পেছনে এগুলি কিন্তু কাজ করেছে। এবং সেই সাথে আমার সংগঠন নিয়ে যে ভয়টা ভীতিটা আমার ভেতরে
দূরে চলে গেছে,
সেটি সেদিক থেকেও কিন্তু আমি একটা সাপোর্ট পেয়েছি ওদের। আমার ফ্রেন্ড সার্কেল ছিল, আমাদের আরো একটি সংগঠন ছিল শুধুমাত্র বন্ধু বান্ধবদের নিয়ে, যেটি আমাদের সাদত কলেজ লেভেলে বা বিশ্ববিদ্যালয় লেভেলে অর্ক পরিবার, পরবর্তীতে ত্রিবেণী, এভাবে আমরা সংগঠন করেছি। সেই বন্ধুদের পক্ষ থেকেও কিন্তু আমার প্রতি ওর প্রতি একটা পজিটিভ। আমি অনেক জীবনে দেখি যে নেগেটিভের পরিমাণটাই বেশি, কিন্তু আমাদের জীবনে কিন্তু পজিটিভটাই বেশি ছিল। তো যাই হোক, সময় আগাচ্ছে, শশী বড় হচ্ছে, একের পর এক ইয়ার যাচ্ছে। আমার সে মেডিকেল রিপ্রেজেন্টেটিভের চাকরি ছেড়ে দেবার পর আর কোনো চাকরির সাথে যুক্ত হওয়া হয়নি। শশী বড় হচ্ছে আর আমি মাস্টার্স কমপ্লিট কিছু একটা করা দরকার। তো 2001-2 একে আমি ঢাকা থেকে পাড়ি জমালাম। এর মাঝে ঢাকার সাথে কিন্তু যোগাযোগ ছিল এবং বাংলাদেশ বেতারে আমি 2000 থেকেই কিন্তু এনলিস্টেড হয়ে যেটাকে বলা হয় ঘোষণায়, অনুষ্ঠান উপস্থাপনায়, বাণিজ্যিক কার্যক্রমের মাধ্যমে। সপ্তাহে একদিন টানায় থেকে আসতাম, প্রোগ্রাম করতাম, চলে যেতাম। কিন্তু একটা সার্চিং এর মধ্যে ছিলাম যে কি করা যায়, কি হওয়া যায়, জীবনটাকে গোছাতে হবে। একটা স্বপ্ন আর কবিতা তো আছেই যে একটা অডিও ক্যাসেট তখন বেশি মাথায় কাজ করতো। একটা অডিও ক্যাসেট বেরোলে জীবনের অনেক বড় স্বপ্নের মধ্যে বোধ হয় একটি স্বপ্ন পূরণ হবে। আর সে যাই হোক, সেটা ওভাবে হয়নি, অডিও ক্যাসেট হয়নি, পরবর্তীতে আমরা গল্প করব। শশীকে নিয়ে এইভাবে ভাবনা সময় যায়, আস্তে আস্তে ও অনার্স ফাইনালের দিকে চলে যাচ্ছে। ইতিমধ্যে ওর ছোট বোনটার কিন্তু বিয়ে হয়ে যায়। এই বিয়ে হয়ে যাওয়ার পরেই আমার আসলে দায়িত্বের জায়গাটা অনেক বাড়তে থাকে। সময়কালটা 2003-04 হবে, তখন থেকেই ছোট বোনের বিয়ে হয়ে গেছে, বড় মেয়েটার বিয়ে হয়নি। বাড়িতে বিষয়টা কেমন, আমি ফিল করতাম যে শশীর তো আসলে অনেক প্রেশার নিতে হয় আমাকে, কিন্তু কোনোটাই সে কখনো শেয়ার করে না। আমি বিভিন্ন সময় তাকে বিভিন্নভাবে নক করেছি, বলে কিনা
জানতে দেয় না,
জানতে দেয় না, কিন্তু মন মরা হয়ে থাকে। এবং তারপর থেকেই আমাদের ভেতরে ঝগড়া হতো টুকিটাকি, ঝগড়াটা ক্রমেই বাড়তে থাকে। আমি তখন ফিল করি যে আসলে ও আসলে এখন ক্রাইসিসের মধ্যে আছে, যে আমি ও যতটা দৃঢ় আমি ততটা দৃঢ় কিনা, এই প্রশ্নটা ওর ভেতরে জাগে। ও কি আর ওর গোলটা আসলে অ্যাচিভ করতে পারবে কিনা। গোল বলতে, অ্যাচিভমেন্ট বলতে, আসলে একসাথে পথ থাকবে তো, এমন প্রশ্ন। সময়টা আসলে খুব অল্প কথায় বুঝিয়ে বলাটা কঠিন। আমি তখন অনেক শুকনো মানুষ। আস্তে আস্তে রাত জায়গাটা বেড়ে যাচ্ছিল। এমনিতে আড্ডা হতো বন্ধুদের সাথে, 12 দিকে ফিরতাম, খাওয়া দাওয়া, আমার কষ্ট হতো, ঘুমতাম। কিন্তু একটা পর্যায়ে দেখলাম যে আমি ঘুম হারিয়েছি, জানি না কেন, কিন্তু মাথার ভিতরে বিভিন্ন কিছু কাজ করে। তো এর পাশাপাশি আমার ঢাকায় যোগাযোগটা ক্রমশই বাড়ছে বাড়ছে বাড়ছে। তো এদিকে আমার মেজো ভাই, উনি তখন জব হোল্ডার এবং ভালো পজিশনে, বাট আনম্যারিড, বিয়ে করেননি তখনও, তো আমার সামনে তো উনি আছে। তো আমার তো এটা ভাবার প্রশ্নই আসে না, পরিবারের কাছে প্রেজেন্ট করার কোনো প্রশ্নই আসে না। কিন্তু শশীর বাসায় শশীর পরিবারের মানুষ হয়তো কেউ কিছু বলে না, তারা আঁচ করে, বা দু একবার শশী আমাকে বলেছে, আমি ওদের বলে দিয়েছি। সে খুব দৃঢ় আত্মবিশ্বাসী এবং যেটা বলবে সেটা সে করবে, একটা কিঞ্চিত বেশি, তবে আমার থেকে বেশি নয়। তো যাই হোক, শশী বাসায় একদম স্পষ্ট বলে দিয়েছে, তারপরও বাসার মানুষ তাকে বিভিন্নভাবে আটকানোর চেষ্টা করছে। সংগঠন কিন্তু অনেকটাই দূরে সরে গেছে, অনেক দূরে সরে গেছে এখন। আগে যেমন প্রতিদিন দেখা হতো সাংগঠনিকভাবে, বা দু একদিনের মধ্যেই দেখা হতো, এখন 15 যায় দেখা হয় না। এর মাঝে আমি আবার ঢাকা, টাঙ্গাই, ঢাকা, টাঙ্গাই ইত্যাদি ইত্যাদি সবকিছু মিলিয়ে গ্যাপটা ক্রমশই বাড়তে থাকে। আমার তখন রেডিওতে কাজ করার সুযোগ আরও বেড়েছে, একটু একটু সময় যাচ্ছে, অনেকের সাথে পরিচয় হচ্ছে, নিজেকে একটু মেলে ধরার জায়গা সৃষ্টি হচ্ছে। এভাবে সময় যেতে যেতে 2005 পর্যন্ত তেমন প্রেশারটা সহনীয়। 2006 সন বাংলাদেশ বেতারের নতুন একটা উইং হল FM 88.8। আমি ঠিক বুঝতে পারছি না যে আরেকটা FM এর মিটার ডাইন দেখেন আমার মা পাওয়াটা ঠিক হচ্ছে কিনা, যেহেতু আমার কর্মক্ষেত্র জায়গা। এই উইংটা সৃষ্টি হওয়ার পর আমার নিজের স্বাবলম্বী হওয়ার জায়গাটা আরেকটু বিকশিত হল, আমি সাহস পেলাম। তখন স্বপ্ন দেখি 6-8 হাজার টাকা, একদম দিব্য দিয়ে বলছি, এই জায়গাটুকু 6-8 হাজার টাকার একটি ছোট্ট ছাপোষা চাকরি, এই জাতীয় যেটা করছি শশী আমি টনাটনির সংসার। এটা হচ্ছিল কল্পনা ভাবনা। দিন যায়, সময় যায়, আমি নিজেকে গুছিয়ে আনার চেষ্টা করি। আমার সামনে বড় ভাই অবিবাহিত, আমার বাসায় বলার সুযোগ নেই, আর ওদিকে মা একেবারেই অনর, শ্যাম মেয়ে সে ঘরে আনবে না।
শ্যাম মেয়ে আমি এটা জানবার চেষ্টা করছিলাম, কারণ দেখো
অথচ আমি প্রায়শই আমার বন্ধুদেরও বলি একটি কথা, আমার মেয়ে শ্যাম, আমার মা শ্যাম এবং সব খাটো,
কিন্তু শ্যাম মেয়ে,
কিন্তু শ্যাম মেয়ে সে ঘরে আনবে না। যাই হোক, এটা হলো বড় প্রতিবন্ধকতা, বন্ধ কথা। আমার বোনরা তারা
মানুষের
চোখে তাকায় দেখেছিস যে কত মিষ্টি দেখা এই কালারটা,
একেবারে একমত গুরু। তো এই কারণে অনর, বোনরাও একেবারেই অনর। সময় যাচ্ছে এভাবে, শশীর বাসার থেকে অনেক
কথা একটাই,
বড় ভাই একটা সমস্যা, শ্যাম মেয়ে একটা, আর ওদিকে শশীর বাবা মা ক্রমেই
খুবই স্বাভাবিক
ইয়া হয়ে উঠছে, খুব স্বাভাবিক, খুব স্বাভাবিক। তাদের আমি ফিল করি, কিন্তু তাদের জন্য আমি কিছু করতে পারছি না, নিজেকে খুব খুব মানে কি বলবো, একদিকে অপরাধী আরেকদিকে অকর্মা মনে হয়েছে, এমন কেন? আর আসলে ওভাবে চাকরি বাকরির প্রশ্নটা কিন্তু আসে, আমি কিন্তু চেষ্টা করিনি, একটু ফ্রি ভাবে মুক্ত ভাবে কাজ করব, যেটি সংগঠন করে এসছি, জীবনের চিন্তার জায়গাটা ওরকমই। আরো কিছু বিষয় আজকে সময়ের কারণে হয়তো শেয়ার করা হবে না, থাকো বলি, কিন্তু ভাবনাটা ওরকম ছিল, নিজের মতো করে থাকবো, একটু স্বাধীনভাবে থাকবো, সংগঠন করেছি, এই লাইনে কিছু যদি করা যায় তাহলে বোধ হয় জব স্যাটিসফ্যাকশন যেটাকে বলা হয় সেটা বোধ হয় পাওয়া সম্ভব হবে, এরকম ভাবনা কিন্তু, এবং ওর কিন্তু অনেক উৎসাহ ছিল, ওর কবিতার প্রতি, তুমি একটা অডিও করো কিংবা সিডি করো পরবর্তী সময়ে। তো যাই হোক, আস্তে 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 আল্লাহ রহমতে আমার অবস্থা ভালো হচ্ছে, অর্থনৈতিক অবস্থা একটা পর্যায়ে এসে আসলে অনেক প্রেশার, অনেক প্রেশার। আমি এদিকে চাকরি সামলাব নাকি শশীকে রক্ষা করব, টাঙালে যাব হয় না, খুব ভোরে আমাকে ট্রান্সমিশন ওপেন করতে হয়, সারাদিন সময় দিতে হয়, আমি পারি না,
তখন একদম ফুল টাইম এমপ্লয়ি।
হ্যাঁ, ফুল টাইম এমপ্লয়ি বাট অস্থায়ী।
ওকে,
বেতারের অনেক ইউনিটে আমি কাজ করি এবং যে এফ এম তার কথা আমি বলছিলাম সেখানে কনসিলেটেড বলা হয় আর কি। ওয়েল, তো আমি যেতে পারি না, সপ্তাহে একদিন শুক্রবার চলে আসতে হয়। কিন্তু ওখানে অনেক সমস্যা, অনেক ক্রমশই শশীর বিশ্বাসের জায়গাও আমি বুঝতে পারছি কি নড়ে যাচ্ছে। আর এর মাঝে আসলে ঝগড়াটা আরো বেশি হতো যখনই আমি টাঙ্গাইলে আসতাম। কিছু করতে পারছি না, ও আমাকে জোর করতো না, কিন্তু কথায় কথায় লেগে যেত। মাঝে মাঝে ভীষণ বিরক্ত হতাম, আর যতবার লাগতো ততবার গ্যাপ, একটা নির্দিষ্ট সময়ের গ্যাপ। আর যতবার গ্যাপ হয়েছে ততবার মনে হয়েছে এই ভালোবাসাটাই আমার প্রয়োজন, শশী আমার জন্য অপরিহার্য।
তো ভাবা যায় একটা মানুষ, ইনফ্যাক্ট মফস্বলে যারা আমরা ঢাকার বাইরে যারা থাকি, আমি ঢাকার বাইরে থেকে উঠে আসা একজন, তাদের কাছে ঢাকা ভার্সিটি কিন্তু স্বপ্নের চাইতেও অনেক বড়। কি মেয়ে কাউকে পাওয়ার আশায় অবলীলায় এই ধরনের সুযোগ হাতছাড়া করতে পারে, পায়ে ঠেলতে পারে, এটা অস্বাভাবিক,
ভাবাই যায় না।
আমার মনে হয় এই বিষয়টাকে আপনাকে অনেক বেশি করে কষ্ট দিতে হয়তো, বা আপনার রাগগুলোকে পানি করতে অনেক সাহায্য করেছে হয়তো এই 65টা।
সবই ঠিক আছে, তারপরে রাগ হতো, আপোষটা কিন্তু ওই করতো।
ও আপোষটা সেই কোষে করতো,
আমি একটু ওই গোয়ারের মতো দাঁড়িয়ে থাকতাম, কিন্তু দাঁড়িয়ে থাকার মতো আমার ভিতরে একটা হাহাকার থাকতো। আমাকে 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 দেখে না কেন, হয়তো যে পথ দিয়ে চলতো অহেতু কোনো কারণে আমি সেখানে দাঁড়িয়ে থাকতাম। এই ছেলে মেয়ে কিন্তু ছিল, অন্য দর্জনের মতো আমার ছিল, আর একটু অন্য কাজের ভানে ওকে দেখা বা ও আমাকে দেখুক, দুদিন দেখলে আবার দেখা যেত ওই সহজ করে দিত। তো তখন একটা গান, একেবারে লোকমুখে ফেরা একটা গান ছিল, দু তিন লাইনের বেশি আমি নিজেও জানি না। শশীকে যখন প্রশ্ন করতাম আমার প্রিয় গান কি বলতো, ও তখন ওই গানটা বলতো, তোমার এই গানটা প্রিয়, তুমি গাও। তো যখন মানে মুড ভালো, তো গানটা শুনেছেন কিনা আপনারা জানি না, না রাখিলে জলে বন্ধু, না রাখো ডাঙায় রে বন্ধু, না রাখো ডাঙায়, একটা যন্ত্রণার মাকড় সবুকে দুঃখের জাল বোনা। এই গানটা গুনগুন করতাম আমি,
ভালো গান
মানে গানের সাথে কি সম্পর্কে নেই, আমি গান গাইতে পারি না, সুর নেই গানটা, তখন অনেক 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 বেশি।
গানের চেষ্টা কি কখনোই করেননি?
না, গানের চেষ্টা কখনোই হয়নি। তবে কবি সুমনকে ভালো লাগে।
ভালোবাসার বাংলাদেশ
চেষ্টাটা থাকা উচিত ছিল না?
অবশ্যই, খুবই সুন্দর।
তো যাই হোক, এটা আমার কষ্টের সময়ের সান্ত্বনা। শশী আমাকে এই গানটা গাইতে বলতো যখন মন ভালো হয়ে যেত, আমি গাইতাম, কিন্তু যতক্ষণ ওর সাথে আমার ব্যবধান থাকতো, যোগাযোগ হচ্ছে না, ঝগড়া হয়ে আছে, কেন আসছে না, আমি কেন যাচ্ছি না সেটা কিন্তু প্রশ্ন করছি না নিজেকে, কেন আসছে না। এই জায়গা থেকে হয়তো যৌক্তিক জায়গায় যে আমারটাই ঠিক আছে, যেটা হয় আর কি। তো এভাবেই চলছিল চলছিল, মাঝখানে গল্পগুলোকে কিন্তু আমি চাপিয়ে নিয়ে আসতেছি, যে জায়গাটাতে আমি যাব সে জায়গায় আমাকে প্রতিদিন ঢাকা থেকে টাঙ্গাইল যেতে হয়। খুব দুর্ভাগ্যের একটি স্মৃতি, যেখানে কাজ করি, নাম বলবো না, ওই মানুষটাকে আমি ভুলবো না, দুজন মানুষ, একজন মানুষ আমি যেতাম, পরের দিন এসে ডিউটিতে দেরি করতাম, সে আমার পিছু লাগত। অফিসে আমার অবস্থানটা নষ্ট হচ্ছিল, আমি টাঙ্গাইলে যাই, একটু অ্যারেঞ্জ করার চেষ্টা করি, একে ধরার চেষ্টা করি, ওকে ধরার চেষ্টা করি, যাতে আমার পরিবারকে একটু বোঝায়। আর গোটার বন্ধু বান্ধব বা টাঙ্গাইলের মানুষ কিন্তু বিষয়টা সবাই জানতো, তারা যে ওরা দুজন মুক্ত, আমরা সংগঠনের মধ্যে মিশতাম, রিক্সায় ঘুরতাম, আমাদের প্রেমের বিষয়টা এই, কিন্তু সেই পিলারটা অনেক গভীরের ছিল, অন্য বন্ধুরা কিংবা মানুষ বোধ হয় তারা আজ করত, আর তাদের সাথে বিভিন্ন কথায় আলাপচারিতায় বিভিন্ন সময় উঠে এসেছে। তো যাই হোক, আমি যাই, পরের দিন অফিস আসতে দেরি হয়, তো দু একজন থাকে না সব জায়গাতে, হ্যাঁ একটু লেগে গেল, আমার অবস্থান তো নড়বড় হয়ে যাচ্ছে, অথচ এটা আমার ভরসা, আমার প্ল্যাটফর্ম, যে এখান থেকে আমি পড়ে গেলে এখান থেকে শুধু পড়ে যাওয়া না, আমি শশীকে হারানোর একটা, কারণ আমি তখন অর্থনৈতিকভাবে মোটামুটি আমার যে স্বপ্নের কথা বলছিলাম 6-8 হাজার টাকা ছোট্ট একটা সংসার, অথচ সব স্বপ্নই আছে, কিন্তু আমি আবার যে লুকিয়ে পালিয়ে এসব করব না, আমরা দুজনের কেউই করব না, এই কমিটমেন্ট কিন্তু আমাদের মধ্যে ছিল যে যত যাই কিছু হোক
পরিবারকে সাথে,
পরিবারকে সাথে নিয়ে আমরা করব। সামাজিক ভাবে দুই পরিবার অসম্মানিত হয় সেটা আমাদের ভেতরে একবারের জন্য দানা বাঁধতে পারিনি, আমরা প্রশ্রয় দিইনি। ওয়েল, তারপর আমার সেই রেডিও স্টেশনের একজন উপপরিচালক, নামটা বলতে পারি আমি, কৃতজ্ঞতার জায়গা থেকে নামটা না বললে নয়, নোমান হাসান খান, উনি আমাকে একদিন ডাকলেন, আরিফিন কি সমস্যা? আমি আসলে একেবারে দেয়ালে পিঠ ঠেকা অবস্থায়, কি করব বুঝে উঠতে পারছি না, বললাম যে ভাইয়া এই সমস্যা। উনি শুনে একেবারে তাৎক্ষণিক সিদ্ধান্ত আমাকে দিয়ে দিলেন, আরিফিন 15 দিনের ছুটি নেন, আমি আপনার এদিকটা সামলাবো, আপনি ওদিকটা সামলান, এই ঘটনা আমার জীবনেও করতে পারত, ঠিক এই কটি বাক্য তিনি আমাকে বললেন। ওই মুহূর্তের আবেগের কাছে তাকে আমাকে দেবতা মনে হয়েছে, যে এত বড় সুযোগ। আমি তখন বললাম যে ভাই আসলে ইতিমধ্যেই আমার মামা তো এক বড় ভাই আছেন, ওনার নাম আমরা সবাই পনি ভাই বলি, উনি অনেক এজে বিয়ে করেছেন, বোধ করি তিনি আমার যন্ত্রণার জায়গাটা আজ করতে পেরেছেন। প্রায় বছর খানেক যাবৎ তাকে আমি পরিবারের বিভিন্ন মেম্বারের কাছে ইনভলভ করানোর চেষ্টা করেছি, বোঝানোর চেষ্টা করেছি, ইতিমধ্যে কিন্তু আমার পরিবারের সাথে একটা ব্যবধান হয়ে গেছে, আমার সাথে অনেকেই কথা বলে না, বেশ ব্যবধান, অনেকটাই নিঃসঙ্গ জীবনযাপন করি, আজকে আমার অনেক কলিগ ফ্রেন্ডস হয়তো শুনছি, আমি এখানে আসার আগে তাদের সাথে শেয়ার হয়েছিল, তারা জানে না যে বহুদিন আমি বাসায় যেতে পারিনি, হয়তো সকালে গিয়েছি সন্ধ্যায় ফিরে এসেছি ঢাকাতে, বাসায় ঢোকা হয়নি আমার, পর্বতের পারদেশে আমার মার আশ্রয় পাওয়া হয়নি, যাই হোক আসলে শিপনি ভাই প্রায় দীর্ঘ 1 বছর চেষ্টা করে চেষ্টা করে চেষ্টা করে উনি একটি পর্যায়ে আনলেন, ওদিকে মেয়ের বাড়ি তো খেপে আছে, মেয়ের বাড়ি ঠিক আছে, ছেলে যদি হয় আসে বিবাহ বন্ধনে যদি যায় ঠিক আছে, তারপর আর কি হলো, পরি ভাই আমাকে বিশাল এক সমুদ্র পার করে দিলেন, আমার জীবনে সেই ভালোবাসা সেই সমুদ্রটা, অবশেষে দুই পরিবার এক জায়গায় বসল, প্রথম পর্যায়ে 2009 সনে এনগেজমেন্ট হলো আমাদের
দুই পরিবারের সম্মতি,
সম্মতিতে এখানে প্রথম জয় আমরা চেয়েছিলাম যে আমাদের দুই পরিবারের সম্মতি তো করবো, পারিবারিক সম্মান আমরা নষ্ট করব না, এটা করা উচিত না। তারপর তখন আমি বাসায় এসে বললাম যে বড় ভাইয়ের জন্য আমার একটা দায়িত্ব আছে, ছমাস সময় নাও, যদি এর মধ্যে ওর কিছু হয় হলেও 6 মাসের জায়গায় 8 মাস চলে গেল, 2010 14 এপ্রিল পয়লা বৈশাখ, শশী আমি আমাদের জীবনের পথটাকে সামাজিক ধর্মীয় এবং রাষ্ট্রীয় ভাবে এক করতে সক্ষম হই।
আর বন্ধুরা কি বলছে?
ওকে, বন্ধুরা তো আগে থেকেই পণ্ডিত জানে যে আজকে মনে হয় হ্যাপি এন্ডিং হবে,
সবাই আগে থেকে
সেটাই। আমি হিমানি ময়মনসিং থেকে লিখেছেন যে শুনছি অনেক ভালো লাগছে, সাজ্জাদ লিখেছেন যে আমি জানি এটা একটা হ্যাপি এন্ডিং হবে, আর সাজ্জাদ হোসেন নামের আরেকজন জিন্দাবাজার সিলেট থেকে লিখেছেন যদিও গল্পটা অনেক আগে অনেক আগে, কিন্তু তারপর মনে হচ্ছে এটা থেকে অনেক কিছু শেখা যাবে।
অনেক আগের মানে কি? ও আমরা 90s এর, সেই কারণে আমরা আমরা শুনছিলাম আরিফিন ভাই, আমরা যেটা বলছিলেন যে ফাইনালি দুই পরিবারের সম্মতি, সাকসেস স্টোরি, বিয়ের পর বাসরঘর সব মিলিয়ে এই সেলিব্রেশনটা কেমন ছিল? দুজনের মধ্যে এই কথোপকথনগুলোই বা কেমন ছিল?
আসলে
অনেক কাঠখড় পোড়াতে হয়েছে, অনেক স্যাক্রিফাইস, কিন্তু এই ঘটনাগুলো
অনেক কিছুই আমাকে,
আমার কাছে মনে হচ্ছে সমুদ্রের একদম ধারে দাঁড়িয়ে আপনারা এই যুদ্ধগুলো করেছেন। যে কোনো সময় আপনার আপনার যে কোনো সময় পড়ে যাওয়া
অসম্ভব ছিল না। আসলে এক্ষেত্রে কৃতজ্ঞতা আসলে ভাবে হবে না, শশীর স্পিড এবং কমিটমেন্ট, দৃঢ়তা আমাকে উদ্দেশ্য করেছে।
ব্যাক ইন 2010, আজ হচ্ছে 16,
আজ 16,
তাহলে 6 বছর।
মূলত 98 থেকেই কিন্তু আমাদের মানসিক যাত্রা,
2016 18 বছরের
জীবন চলছে আমাদের। যে কথা বলছিলেন আসলে বিয়ের দিন ফুলসজ্জা, আসলে এই এত বছর পার করে
ড্রেস মনে আছে তো কি পোশাকে ছিল সেই শ্যামা মেয়েটি?
হ্যাঁ, শ্যামা মেয়েটি বিয়ের শাড়ি যেটি হয়, তবে ওর শাড়িটা একটু পিঙ্ক ছিল, আর আমার গায়ে যে শেরওয়ানিটা ছিল সেটা ওর দেয়া এবং ওর উপার্জনের, এই ফাঁকে কিন্তু বলা হয়নি, ও কিন্তু ইতিমধ্যে জব শুরু করে দিয়েছিল। প্রথম দিকে সে জব করে ইন্টারগার্ডেন, পরবর্তীতে আস্তে 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 সে তার লেখাপড়া শেষ করে, এই গল্পগুলি কিন্তু বলা হয়নি, আমাদের ওই গল্পের মতোই আমাদের এই টানা পোড়েন অবস্থায় চলে গেছে। পরবর্তীতে ও টাঙ্গাইলে একটি প্রাইভেট কলেজের টিচার হয়, ইংরেজি অনার্স মাস্টার্স, এবং সেখানে সে দীর্ঘ সময় শিক্ষকতা পেশায় থাকে, এবং ওই প্রাইভেট কলেজে থাকা অবস্থায় কিন্তু আমাদের বিবাহটা হয়। তখন ওর ওই উপার্জনের টাকায় আমার শেরওয়ানি আমাকে কিনে দেওয়া, যে শেরওয়ানিটা ছিল সেটা আমি পড়াচ্ছিলাম।
তোমার সব মিলিয়ে কেমন আছেন দীর্ঘ 6 বছরের বৈবাহিক সম্পর্ক?
এখন আমি আর শশী নেই, আমাদের মাঝে উষ্ণতা এসছে,
বুঝিনি কিছু শব্দ মাথার উপর দিয়ে যাচ্ছে, ধরতে পারিনি আমি, উষ্ণতা ধরতে পেরেছি পেরেছি, একমাত্র
একমাত্র আমাদের উষ্ণতার
মানে আমাদের জাজ প্যানেল এখন যে ধরনের গেস্ট সাপ্লাই দিচ্ছে, তাহলে তোমার আরো পড়াশোনা করা দরকার।
আমি তো বাংলা ডিকশনারি,
বাংলা ডিকশনারি কথার অন্তর্নিহিত তাৎপর্য সেগুলো ধরবার জন্য তো আরো বেশি ম্যাচুরিটি দরকার। উষ্ণতাটা ধরতে তোমার কয়েক মিনিট সময় লাগলো, শশী শুধু নাই এখানে উষ্ণতা
উষ্ণতা এসেছে, উষ্ণতার বয়স 3 বছর 5 মাস।
ফোনে নেওয়া হোক শশীকে, একটু কথা বলতে চাই। মানে এখানে যা হয় আর কি আরিফিন, যে সবাই হয়তো কষ্টে থাকা মানুষের কথাগুলো তো বেশি বেশি উঠবে, এটাই তো স্বাভাবিক, যারা ভালো আছে তারা তো ভালোই আছে, তাই অনেক দুঃখের কথা, অনেক কষ্টের কথা, অনেক দীর্ঘ নিঃশ্বাসের কথা এখানে হয়, আমরা চাই না যদিও, তারপরও হয়তো আমাদের যে লিসনার্স কমিউনিটি যারা দেশ এবং দেশের বাইরে থেকে ভালোবাসা বাংলাদেশের এই প্রোগ্রামটি শোনে, তাদেরও মন খারাপ করে দিই, রাত নষ্ট হয়ে যায়, ঘুমে ব্যাঘাত ঘটে এই যে কষ্টের কথা শুনতে গিয়ে, তাই আমরাও চাই যে ভালো লাগার ভালোবাসার কথা আসুক। তো আজকে বহুদিন বাদে আরিফিনের হাত ধরে যে ওই যে বললাম যে রবীন্দ্রনাথের কোনো উপন্যাস থেকে উঠে আসা কোনো উপাখ্যান, এরকমই মনে হচ্ছিল এবং কি চমৎকার করে আপনি কথা বলেন প্রমিত বাংলায়, এবং প্রমিত বাংলায় কথা চালিয়ে নেয়া এটা কিন্তু সহজ কিছু না যেটা আপনি অবলীলায় করে যান। আমরা এখন চাচ্ছি যে শশী এবং আরিফিনকে সাথে নিয়ে পুরো লিসনার্সদের কাছে পরিচয় করিয়ে দিতে। হ্যালো, সালাম আলাইকুম। জি, আপনাকে স্বাগত জানাচ্ছি ভালোবাসার বাংলাদেশের স্টুডিওতে। আমাদের খুশির কোনো ঠিকানা নেই।
আমি ঠিক কথা বুঝতে পারছি না।
জি, কথা কি শুনতে পাচ্ছেন? একদম পরিষ্কার, রাইট?
হ্যাঁ, এখন পরিষ্কার।
বলছিলাম যে আপনার ভালোবাসার মানুষ আমাদের সাথে আজকে ভালোবাসার বাংলাদেশের স্টুডিওতে উপস্থিত। আজকে তিনি হট সিটে বসেছেন। আমাদের সত্যি খুশির কোনো ঠিকানা নাই, সে কথা বলছিলাম যে এই এই স্টুডিওতে ভালোবাসা বাংলাদেশের ইথারের মাধ্যমে বহুত কষ্টের কথা বহু মানুষের কাছে যায়, কিন্তু আজকে এত চমৎকার ভাবে আপনাদের জীবনের কথাগুলো উপস্থাপিত হয়েছে, এত দারুণ ভাবে কথা বলেন আপনার ভালোবাসার এই মানুষটি, এবং স্পেশালি তার কণ্ঠস্বর। দেশ এবং দেশের বাইরে থেকে প্রচুর পরিমাণে টেক্সট আসছে, সবাই জানাচ্ছে যে খুব ভালো অনুভব করছেন বা ভালো লাগছে তাদের আপনাদের এই এই পুরো জীবনের কথোপকথন শুনে। তো আপনাকে আমি চাচ্ছি যে একটু আপনার মতো করে যদি পুরো বিষয়টা নিয়ে বা আপনার অনুভূতি যদি উপস্থাপন করেন আমাদের আজকের ভালোবাসার স্টুডিওতে।
দাদা, সবাই আমাদের কথা শুনছে, এই জন্য সবাইকে ধন্যবাদ রাজ্যকে। এমনি তো কথা বলে খুব সুন্দর।
এইখানে এইখানে কি কৃষ্টি মারছিল? এই টোনালিটি, এই যে চমৎকার কথা বলা, এখানে কি সব ভালো লাগা ভালোবাসার?
হ্যাঁ, ছিল ছিল, এখানেই ছিল।
তবে আমার একটা জিনিস আমার পার্সোনালি জানবার পর বেশি ইচ্ছে, সেটা হচ্ছে কিভাবে পারেন একটা মানুষ কিভাবে এত তীব্রভাবে এত তীব্রভাবে ভালোবাসতে পারে। আমি কথা প্রসঙ্গে আরিফিন বলছিলেন যে আমার যত ভালো লাগে এই মানুষটিকে নিয়ে কাজ করে, আবার যখন শাহবাগের ওই চত্বরটা পার হই, টিএসসির আশপাশে যায়, তখন দীর্ঘ নিঃশ্বাস বের হয়ে আসে যে এমন একটা জায়গাতে তো আমারও থাকবার কথা ছিল। এবং কথা প্রসঙ্গে তিনি এই দীর্ঘ নিঃশ্বাসটা দিয়েই বলছিলেন যে সবার মনে হয় সবকিছু হয় না, আবার একটা কষ্ট একটা ক্লেশ ভেতরে দাগ টেনে যায় যে আমারই কারণে কোনো একজন এত বড় একটি সুযোগকে হাতছাড়া করেছে, এত বড় স্যাক্রিফাইস, এত এইভাবে নিজেকে সরিয়ে নিয়ে আসা, আমি কোনভাবে নিজের মন কেটে দিয়ে বুঝাবো, এসব কথা উনি বলছিলেন। এত ভালোবাসা আসে কিভাবে আমরা বুঝি না, আমাদের ভালোবাসার বাংলাদেশের আজকের এই অনুষ্ঠানে আপনি কি একটু বলবেন যে ওই সময় এত বড় সিদ্ধান্ত আপনি কিভাবে নিলেন, যদি আমরা এটা মনে করি না যেটা জাস্টিফাইড ছিল, এটা আমরা কোনোভাবে মনে করি না, তারপর আপনি কিভাবে মনের মধ্যে এত জোর পেয়েছিলেন যে সবকিছুর বিনিময়ে, আমার গোটা দুনিয়ার বিনিময়ে হলেও এই আরিফিনকেই চাই, এই গলার স্বরকেই চাই, এই কবিতায় দরকার, এই কথায় প্রয়োজন আমার, এত ভালোবাসা?
হ্যাঁ, অবশ্যই ওরকম তীব্র ভালোবাসা বা আকাঙ্ক্ষা না থাকলে 10-12 বছর ওয়েট করা যায় না।
কোন পৃথিবী থেকে আসা মানুষ আপনারা, কোন মাটি দিয়ে গড়া স্রষ্টাই হয়তো খুব ভালো করে জানেন, কারণ ভালোবাসার হাত ধরে যে এমন কোনো হেন ঘটনা নাই আজকে পৃথিবীতে হচ্ছে না। আজকে কিন্তু উদ্দেশ্য নিয়েই একরকমের একরকমের মানে কি বলবো, ইন্টেনশনালি আপনাদের দুইজনকে রিপ্রেজেন্ট করা, দেশের সমগ্র মানুষ আজকে শুনতেছে, প্রায় 90% পপুলেশন আমরা কভার করতে পেরেছি ঢাকা 90.4 এর এই আমাদের নেটওয়ার্কের মাধ্যমে, পুরো বাংলাদেশ শুধু তাই না, দেশের বাইরে যারা বাংলা ভাষাভাষী মানুষ আছেন তারাও প্রচুর পরিমাণে আমাদের এই প্রোগ্রামটি শোনেন, মিডল ইস্টে প্রচুর পরিমাণে শোনেন, আমাদের www.thakafm904.com এই স্ট্রিমিং এর মাধ্যমে, ইন্টারনেট স্ট্রিমিং এর মাধ্যমে সবার কাছে এই তথ্যটা পৌঁছে দেওয়ার চেষ্টা করছিলাম আমরা। স্রষ্টা যে বলেন ভালোবাসা সত্যি অতি পার্থিব একটি অনুভূতির নাম যেটি তিনি পাঠিয়েছেন এই পৃথিবীতে, সেটি মানুষের মাধ্যমে কিন্তু সবসময় কলুষিত হয়, সেখানে আপনাদের মতো মানুষজনও আছেন, শশী এবং আরিফিনের মতো মানুষ, যারা ভালোবাসাকে দারুণ এক উচ্চতায় নিয়ে গেছে, সেটি মানুষের কাছে পরিচয় করিয়ে দেওয়ার ইচ্ছে ছিল, যে কারণে আজকের প্রোগ্রামে আমরা আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানিয়েছিলাম আরিফিনকে, এবং আজকে এখন ফোনে নিয়েছি আপনাকে। অসম্ভব খারাপ লাগা, অনেক কষ্ট পায় যে ভালোবাসার নামে ভালোবাসাকে ব্যবহার করে যে যার মত ইচ্ছা মতো খেলে যাচ্ছে, পাশে মানুষ চিন্তা করতেছে হয়তো ভালোবাসাই মনে হয় কোনো কলুষিত কোনো অনুভূতির নাম, আসলে তো তা না, আমরা প্রতিনিয়ত এটাকে কলুষ করে যাচ্ছি। আপনাদের মতো মানুষজন পৃথিবীতে আরো বেশি বেশি করে আসুক, যারা এইভাবে মানুষ মানুষকে আজকে খালি ভালোবাসতে পারে, প্রচন্ড আবেগে আতিশয্যে একজন আরেকজনের হাত এভাবে শক্ত করে ধরতে পারে, বছরের পর বছর চোখ কান বন্ধ করে পরস্পরের প্রতি নির্ভর করতে পারে, পৃথিবীর যে কোনো বড় কিছু পাওয়াকে পায়ে ঠেলতে পারে অবলীলায়, সবকিছু বিনিময়ে শুধুই ভালোবাসাকে চাইতে পারে। ভালোবাসার এইসব পূজারীরা বেঁচে থাকুক, এরা বেশি বেশি করে আসুক, কারণ আমি বিশ্বাস করি পৃথিবীতে যত কিছুই ঘৃণা তৈরি জিনিস তৈরি হোক না কেন, ভালোবাসা এমনই এক অস্ত্র যা দিয়ে সবাইকে ছুঁয়ে যেতে বাধ্য। গানটি আপনাদের উদ্দেশ্যে স্পেশালি তারিফিন এবং শশীকে ডেডিকেট করে আমার এবং মেঘলা এবং লিসনার্স টোটাল কমিউনিটি যারা দেশ এবং দেশের বাইরে থেকে শুনছে সবার পক্ষ থেকে ভালোবাসার জয় সব করি সবার। ভালোবাসা জিন্দাবাদ, পবিত্র নিখাদ পরিপূর্ণ ভালোবাসা।
আমি তোমার ওই হাতে হাত রেখে তুমি আমার এই হাতে হাত রেখে
আরেকদিন যদি কিছু বলতে চান আমরা সাক্ষী হয়ে থাকবো। শশী ফোনে আছে।
হ্যাঁ, কি করছো? কমন প্রশ্ন। তারপর বাবা বাবা ঘুম না?
হ্যাঁ, হ্যালো।
হ্যাঁ, শুনছো?
হ্যাঁ বলো।
হ্যাঁ, আমাদের কথা তো সবাই শুনে ফেলছি। বাবা কি করে? ঠিক তাই, অনেক গল্প করলাম। আমি তো ভাবছিলাম যে সব ভুলেই গেছি শ্রোতাদের পেয়ে আজকে সব কথাই মনে হলো।
হ্যালো,
দেখছি কিছু বলেন আপনি।
হ্যালো,
হ্যাঁ আপনি কিছু বলুন আরিফিনকে উদ্দেশ্য করে যদি কিছু বলার থাকে।
আমি আসলে এই মুহূর্তে ঠিকঠাক শুনতে পাচ্ছি না কথাগুলি।
এখন শুনতে পাচ্ছেন? এখন শুনতে পাচ্ছেন?
জি,
প্লিজ যদি আরিফিনকে উদ্দেশ্য করে কিছু বলুন আমরা শুনি।
আচ্ছা, না আরিফিনকে উদ্দেশ্য করে তো সবসময়ই বলি, এখন সবাইকে উদ্দেশ্য করে বলি। আপনাদের এত সুন্দর একটা প্রোগ্রাম যাচ্ছে বুঝতে পারতেছি, আমি শুনতে পারতেছি না বাট বুঝতে পারতেছি যে অনুষ্ঠান খুব সুন্দর যাচ্ছে। আরিফিনও সুন্দর কথা বলে, আপনারাও খুব সুন্দর কথা বলেন, সব মিলে খুব সুন্দর একটা অনুষ্ঠান হচ্ছে। আমাদের এই কি বলবো এটাকে স্টোরিটাকে সবার সামনে নিয়ে আসার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। ঢাকা এফএম কে ধন্যবাদ যে আমাদের কাহিনীটাকে সবার সামনে এত সুন্দর করে প্রেজেন্ট করতেছেন আপনারা।
আপনারা আছেন বিধায় আমাদের পক্ষে পূজোর জন্য তো আসলে তেমন টাফ হয় না, যদি ফুল সবকিছু পুজোর সামগ্রী সামনে থাকে আমরা আসলে সেই পুজোরির ভূমিকায় থাকি। আসলে যে বললাম যে কোন ফুল দিয়ে পুজো দিব সেই ফুল খুঁজে পাওয়া যায় না, ভালোবাসাকে এত বেশি কলুষিত করে ফেলছে, নিজের প্রয়োজনে নিজের মতো করে সবাই কাস্টমাইজ করতেছে, যেটি আসলে কোনোভাবে কাস্টমাইজ হবার মতো কোনো জিনিস না, এবং সেটাই সেখানে আপনাদের মতো মানুষজনকে আসলে বেশি বেশি করে আমাদের স্টুডিওতে নিয়ে আসা উচিত। অ্যাবাউট লাভ, পিপুল কাছ থেকে দেখুক বুঝুক স্পর্শ করুক, ভালোবাসার মধ্যে আসলে কোন রকমের প্রবঞ্চনার জায়গা নাই, ভালোবাসার মধ্যে কোন রকমের মানে ভণ্ডামির কোনো সুযোগ নাই, ভালোবাসাকে কাস্টমাইজ করবার কোনো সুযোগ নাই, ভালোবাসার কাছ থেকে পালিয়ে গিয়ে কোন রকমের যুক্তি দেখানোর কোনো সুযোগ নাই। ভালোবাসা ইজ অল অ্যাবাউট পিওর লাভ, নিখাদ ভালোবাসা, স্রষ্টার কাছ থেকে পাওয়া যার্রা পরিমাণ ভালো লাগা, সেই ভালোবাসা। খুব অনেক ধন্যবাদ শশী আমাদের সাথে যুক্ত হবার জন্য এবং ভালোবাসার দীক্ষা তো কাছ থেকে আমাদেরকে দেওয়ার জন্য। অনেক ভালো থাকবেন শশী উষ্ণ, আর ভালোবাসার মানুষ আরিফিনকে নিয়ে অনেক বড় করে বাঁচবেন সেই প্রার্থনা আপনার জন্য। ভালোবাসার মানুষকে কিছু বলে দেন।
ঠিক আছে, গল্প আমাদের আগাক, আর তুমি ওদিকে আমাদের অনুভব করে করে ঘুমিয়ে পড়ো।
অনেক ভালো থাকবেন। আমরা অনুষ্ঠানের একদম শেষের দিকে চলে এসেছি আরিফেন, অনুষ্ঠান শেষ করতে যাচ্ছি, শেষ মুহূর্তে সবকিছুকে উদ্দেশ্য করে যদি কিছু বলেন, বাট বিদায় আপনি নেবেন না, আমরা কিছু ফোন কল নিব যেখানে সরাসরি লাইভ ফোন কল এবং টেক্সটের মাধ্যমে সবাই আপনার সাথে কথা বলতে চেষ্টা করবে।
পাঁচজনের এ পর্যায়ে সকল বন্ধুদের বলতে চাই আমরা অনেক ভালো আছি, প্রত্যাশা করি পৃথিবীর প্রত্যেকটি ভালোবাসার মানুষেরা ভালো থাকুন। তবে ছোট্ট একটি কথা, ভালোবাসাটা যেন শুধু ভালোবাসার জন্যই হয়। আর বলতে চাই, প্রতিশ্রুতিগুলো শুধু 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 দেবার জন্য না, তার গভীরতা যেন সবার মধ্যেই থাকে। আমি জানি না আমি আমার কথায় বোঝাতে পেরেছি কিনা আপনাদের কাছে, যে আমি কতটা ফিল করতাম শশীকে। প্রত্যেকের ভেতরে সেই অনুভূতিটা, অনুভবটা জাগুক, ফিলিংসটা জাগুক, তবেই শুধু আমাদের পারিবারিক ভালোবাসাগুলি নয়, ব্যক্তিকেন্দ্রিকের ভালোবাসাগুলি নয়, গোটা বিশ্বই ভালোবাসায় বাসায় ভরে উঠবে, যেটার অভাব বোধ করি আমরা। আর ঠিক এই মুহূর্তে আপনাদের সাথে নিয়ে, যার জন্য আজকে আমি কথা বলতে পারছি, শশী আমার জীবনে না আসলে আজকের গল্প এরকম নাও হতে পারত। যেহেতু মাইক্রোফোনে আরিফিন, তাই শশীর জন্যই আরিফিন আছে। শশী আসলে হয়তো আরিফিনের জন্য শশী হতে পারত। তাই শশীকে লক্ষ্য করে যে কবিতা আমাকে এ পর্যন্ত নিয়ে এসেছে, কবিগুরুকে ধার করে আমি শশীকে বলতে চাই, তোমারই যেন ভালোবাসি আছি শতরূপে শতবার, জনমে জনমে যুগে যুগে অনিবার, চিরকাল ধরে মুক্ত হৃদয় গাঁথিয়াছে গীতহার, কত রূপ ধরে পুরেছ গলায় নিয়েছ সে উপহার, জনমে জনমে যুগে যুগে অনিবার, তোমারে যেন ভালোবাসি আছি শতরূপে শতবার।
এরপর তার কথা চলে না, কিছু ফোন কিছু টেক্সট নিয়ে নি অনুষ্ঠানের একদম শেষ দিকে।
এক্স্যাক্টলি, আজকে মনে হয় বাংলা শব্দের চয়নের বাঁধ ভেঙেছে, মানে আমাদের বন্ধুরাও কিন্তু পিছিয়ে নেই। একরামুল হক লিখেছেন, গুরু আমি সিলেট থেকে রীতিমতো আশ্চর্য হচ্ছি স্রষ্টার এই সৃষ্টি মানুষ আরিফিন মাসুদকে নিয়ে, আনন্দে বারবার শিহরিত হচ্ছি তার উপস্থাপনার ভঙ্গিতে, হারিয়ে যাচ্ছি শব্দমালার ভিড়ে, লোভ সংবরণ করতে পারছি না, বোধ করছি আপনার আগামী অনুষ্ঠানে নিজেকে আবিষ্কার করি ঢাকা এফএম 90.4 এর চার দেয়ালের ভেতর, বলে ফেলি আমারও ভালোবাসার নাবালা কথা।
চারণ কবির নাম কি?
একরামুল হক।
Such a country. প্রতিভা একবারে ফুটফুটকা ভাড়া না কি বলে যে ওই রকম আর কি, দেখছি যে লিখছে যে নর্মাল একটা কথা সেগুলো যেন একদম চারণ কবি বলে কি এটা, ইনস্ট্যান্ট যারা কবিতা বানিয়ে ফেলে,
আরিফিন ভাই কি বলে
সেটা, এক্সপার্ট এক্সপার্ট বাড়িয়ে
আসলে অনুভূতি তারা যারা ধারণ করে তারা
একটু চমৎকার ভাবে চাই তো করেছে।
অনেক ধন্যবাদ,
আসলে ধন্যবাদ ডিজার্ভ করে আপনার কাছ থেকে। এনিওয়ে ফোন আমরা কল ওপেন করে দিলাম, হান্ড্রেডস অফ ফোন কল আসে, সেই কারণে আবার আমাদের সার্ভার জ্যামিং হয়ে যায়, ফোনই ট্রান্সমিট করতে পারি না। এখন দেখা যাক আমরা ফোনগুলো নিতে পারি কিনা, যদিও
আমি কয়েকটা টেক্সট এন্ড কমেন্ট পড়তে চাই।
তার ফাঁকে এটাও বলে রাখি যে যেটা আমাদের কমিউনিকেশন থাকে 6600 যেখানে পোর্টে আপনারা টেক্সট পাঠান এবং ফোন নাম্বার দেন, সেই ফোন নাম্বারে আমরা চেষ্টা করছি ফোন করে কথা বলার এবং কিছু অটোমেটিক ফোন কলও নিব।
ওকে ওকে। আছেন তাসনিম হামিদ মাহি, লিখেছেন, আজ মনে হচ্ছে ভালোবাসায় কষ্ট নেই, ভালোবাসার মানুষ যদি মনের মতো না হয় তবেই কষ্ট হয়। মোহাম্মদ সাগর আছেন, লিখেছেন, দিল মেরা খুশ হো গিয়া। আছেন আনিক সালমান, লিখেছেন, ভালোবাসাটা এমনই হওয়া উচিত। আকাশ মেঘলা লিখেছেন, অনেক সুন্দর বেবিটা, বেবির ছবি আপলোড করেছিল। আচ্ছা শামীম হাসান লিখেছেন, অনেক ভালো লাগছে, কয়জনের জীবন এরকম হয়, ভাগ্যে থাকতে সবকিছু হয়।
হ্যালো আসসালামু আলাইকুম, কে বলছেন, কোথেকে বলছেন?
আমার
পক্ষ থেকে
বলছি যে আরেকদিন ভাইকে এত ধন্যবাদ, এত থ্যাংক ইউ, সে তার ভালোবাসাকে এত সুন্দর করে বেঁধে রেখেছে এই পর্যন্ত। আমি আপনাদের অনেক অনেক দিন থেকে শুনি খুব ভালো লাগে আপনাদের প্রোগ্রাম, বিশেষ করে বৃহস্পতিবারে আপনার ভালোবাসার বাংলাদেশ আমি শুনি, প্রোগ্রামই করি না।
জি অনেক ভালো থাকবেন আলমগীর, আপনারা শুনেন বলেই আমরা কিন্তু ভালোবাসার এরকম পথটা নিয়ে বসি।
আমার পক্ষ থেকে কিন্তু বন্ধুকে ধন্যবাদ, সত্যি এত রাত জেগে শুনছেন, কৃতজ্ঞতা আরো একবার।
আমরা নেক্সট ফোন কলে যাব, তার আগে কিছু টেক্সট নিয়ে নিই।
এক্স্যাক্টলি বন্ধু, টেক্সট করছেন, পড়ছি এবং আরেকবার জানাতে চাই, নিয়ম, মেসেজ অপশনে যাবেন মোবাইলের, দেন স্পেস দিয়ে আপনার নাম, ঠিকানা, বয়স, পেশা সবকিছু লিখবেন এবং আপনার কথাগুলো লিখে পাঠিয়ে দেবেন 16260 এই নাম্বারটি।
এক্স্যাক্টলি 16260 তে আপনারা যারা টেক্সট পাঠিয়েছেন নিজেদের নাম্বার ডায়াল করে, সেই নাম্বারে আমরা চেষ্টা করছি কথা বলার, কারণ অটোমেটিক ভাবে যে নাম্বারগুলো আমাদের কাছে ফোন করা আসে সেটা আমাদের সার্ভারের লিমিটেশনের কারণে আমরা ফোনগুলো রিসিভ করতে পারি না। নেক্সট ফোন কল। হ্যালো আসসালামু আলাইকুম। কথার উচ্চারণ কেন এত এত নিখুঁত হবে, আমি কি ঠিক বলছি কি? বাবা ইন্টার, ও ঠিকই বলছি। আচ্ছা আচ্ছা, তাহলে কথা বলুন আরিফিন, আমাদের আজকের অতিথি বন্ধু, প্লিজ।
প্রিয়, কি অবস্থা?
ও কি রে, আচ্ছা সংগঠনের
না তানজিনা, সে কিন্তু আমার বাংলাদেশ বেতারের কলিগ।
আচ্ছা আচ্ছা, তাও ভালো,
সে একজন ভালো প্রেজেন্টার,
বুঝা যাচ্ছে। আপনি তো আমাকে কিছু বলেননি, রাইট? কথা শুনে মনে হয়
তানজি তোকে ধরে ফেলেছে
না? কান তো, কান আর চোখ তো তৈরি হয়েছে, আমাদের তো প্রতিভা নাই। জি জি জি, আপনার সম্বন্ধেই কথা হচ্ছে।
আমার সম্পর্কে কথা হচ্ছে বলেই আমি বলতে চাই যে ভাইয়ার মুখ থেকে আমি তানজিনাটা শুনতে চাই না। যদি কখনো গেদি না বলে আমাকে আমার নাম ধরে বলে, তখন মনে হয় যে আসলে এই মানুষটার কোনো কারণে আমার উপর ক্ষিপ্ত।
আসলে তানজিনা, আসলে আমাদের কলিগদের অনেক অনেক আদরের, আমরা প্রত্যেকেই ওরে অনেক স্নেহ করি ওরে, তারপর ওর অধিকারটা আদায় করে নেওয়ার একটা ওর একটা ক্যাপাসিটি আছে, এটা সবার থাকে না। সেই ধরনের মেয়ে, একটি অসাধারণ পরিশ্রমী, এবং একই সাথে বলতে চাই তানজিনা সম্পর্কে যে আমরা ভেতরে যে নিজের ইন্টারনাল কাজগুলি করি খুব অ্যাক্টিভ, খুব অ্যাক্টিভ, তো এ কারণেই আমরা সবাই ওকে পছন্দ করি ভীষণ।
থ্যাংক ইউ। এবং তানজিনা স্পেশালি আরিফিনের গেদি, রাইট?
গেদি,
ওকে। এবং খুব
গেদি শব্দটা হচ্ছে হলো আমার এলাকায় টাঙ্গাইলে,
আমাদের ছোট
গেদা এবং গেদি, ছোট গেদাই, এক্স্যাক্টলি।
ওকে তানজিনা, আমরা অনেক খুশি হয়েছে আপনার সাথে কথা বলে, স্পেশালি আপনি যখনই হ্যালো বলেছেন আর দু একটি ওয়ার্ডিং এর পরপরই আমি আরিফিনের দিকে তাকাচ্ছিলাম যে সংগঠনেরই কেউ কিনা, কারণ এত পরিষ্কার এবং এত চমৎকার প্রণালী।
আমাদের সংগঠনটা, আমরা তো সংগঠনের নই, বাংলাদেশ বেতারের ভাইয়া বলেছে, সেক্ষেত্রে একটু যুক্ত করতে চাই। আমাদের একটা মানসিক সংগঠন আছে, আমরা কয়েকজন সবসময়
রাইট 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 ইয়েস গুড,
আরিফিন ভাইয়া একজন,
বাট আপনারা তো অনেক
বলেছি যে হ্যাঁ
অনেক নিখুঁত কেন জানি, এই কারণে কথা বলতে আমারই মাঝে মাঝে একটু প্রবলেম হচ্ছে, কি শব্দ চয়নে, কি শব্দ চয়নে বা কি টোনালিটিতে অনেক বেশি নিখুঁত। আমার যেমন শব্দ প্রক্ষেপণে অনেক প্রবলেম আছে, আমি নিজেও জানি, because I am not the media person.
মোটেই না,
আমি আমি মিডিয়া পার্সোনাল না, আমি আসলে জব করি একটি কোম্পানিতে, আর এটি হচ্ছে প্যাশন থেকে কাজটা করা, এটির পার্ট হওয়া।
তো
থ্যাংক ইউ যে এত রাতে আপনি আমাদের সাথে যুক্ত আছেন এবং আমাদের সাথে আপনার কথা হলো। অনেক ভালো থাকবেন,
অনেক
ধন্যবাদ,
ধন্যবাদ। ওকে ভাইয়া,
বাই,
আল্লাহ
হাফেজ। কিছু টেক্সট ইফা করি ও নেক্সট ফোন কল, রাইট? হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।
আসসালামু
আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। কে বলছেন, কোথা থেকে বলছেন?
আমি কুমার বিশ্বজিৎ রায়, আমি মণিপুরি পাড়া থেকে বলছিলাম, ঢাকা থেকে।
আমাদের আজকের অতিথি বন্ধু আরিফিন, প্লিজ কথা বলুন।
হ্যাঁ বিশ্ব, কি অবস্থা?
আরিফিন ভাই কেমন আছেন?
বিশ্বজিৎ একটু পরিচয়টা দিয়ে নিই। বিশ্বজিৎ হচ্ছে হলো আমার বাংলাদেশ টেলিভিশনের আমার কলিগ, হি ইজ অলসো রিপোর্টার। খুব ভালো। ও অসুস্থ, কিন্তু এখন অনেক অসুস্থ। এই বিশ্বজিৎ দু মাস হলো না? অনেক ভালো এবং ক্রমেই সে সুস্থ হচ্ছে। বিশ্বজিৎ অনেক ধন্যবাদ রে, অনেক রাত জেগে আছি।
এখন আমি আসলে একটু বলতে চাচ্ছিলাম হচ্ছে আপনার নাম যে বিপুল, এটা আমি জানতাম।
অনেক না জানার কথা কিন্তু এসেছে।
আপনার বলার ভঙ্গি কিন্তু বাংলাদেশ বেতারের ভাবনাটা এখানে চলে আসছে, কিন্তু আপনি প্রমিত বাংলায় যেভাবে বলছেন অনেক ভালো লেগেছে। তো শেষে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে এই পৃথিবীতে অনেক মানুষ বেঁচে থাকে, সবাই কিন্তু ভালোবাসা পায় না। আপনার ভালোবাসা সার্থক এবং আপনি পারিবারিক ভাবে সকলের সম্মতিতে যেটা পেয়েছেন, আমি মনে করি এটা স্বর্গের ভালোবাসা। আর একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে আপনি কি মনে করেন যে এই পৃথিবীতে মৃত্যুর পরে কি থেকে যায় বলেন তো?
প্রত্যেকটা মানুষের
মৃত্যুর পরে কি থেকে যায়?
এই ভালোবাসার ছোঁয়াগুলোই থাকে রে, কর্মের জায়গাগুলি থাকে। যদি তার মধ্যে
ভালোবাসা কি শুধু স্ত্রীর জন্য নাকি বাবা মা ভাই বোন আশেপাশে সব মানুষের জন্য?
না, নিঃসন্দেহে ওভারঅল সবার জন্য।
আমি মনে করি এদিকটা আপনি সফল। আপনি আমার কলিগ হিসেবে, আমি একটু বলতে চাই, আপনি আমার কলিগ হিসেবে, বড় ভাই হিসেবে যেভাবে আপনি আমাকে শাসন করেছেন, শিখিয়েছেন সংবাদ, মানে সংবাদকর্মী হিসেবে যেটা করতে হয় অনেক কিছু শিখিয়েছেন, আমি
ছবিটায় চিত্রায়িত করতে এই কথাগুলো প্রয়োজন ছিল। পরবর্তী ফোন কলে যাচ্ছি। বিশ্ব, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। নেক্সট ফোন কল। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, কে বলছেন, কোথেকে বলছেন? জি কায়ুম।
হ্যাঁ, কেমন আছেন গুরু?
জি জি
জি, স্বাগত জানাচ্ছি।
হ্যাঁ
ভাইয়া, আমার যে লাইফ স্টোরিটা হচ্ছে ভালোবাসা, ছোট্ট একটা ভালোবাসা, সেই স্টোরিটা আপনার স্টোরিটার সাথে অনেকটা মিল। হ্যাঁ
তিনি কিন্তু একটা চ্যালেঞ্জ নিয়েছেন যে পরিবারের মানুষজনকে বাদ দিয়ে কিন্তু কোন সিদ্ধান্ত তিনি নেননি।
না, আমি অনার্স ফাইনাল শেষ, আর মেয়েটা মাত্র ক্লাস 9 এ পড়ে।
তাহলে অবশ্যই আপনাকে অনেক দূর পর্যন্ত সময় নিতে হবে,
শুরুর সময়,
কারণ বাংলাদেশের ফৌজদার আইন যেটা বলে সেই সেই সময়টা তো অবশ্যই পারমিট করতে হবে। এবং সবচেয়ে বড় যেটি কথা বারংবার বলেছেন আরিফিন, সেটি হচ্ছে পরিবারকে ডিপ্রাইভ করে, পরিবারকে বাদ দিয়ে কখনোই কোনো ভালোবাসা বা ভালো লাগার জায়গাটা ব্যাপকতা পায় না। তো ওই জায়গাটা কিন্তু এনশিওর করতে হবে আপনাকে।
ভালো থাকতে পারলে চারটিতে বড় পাওয়ার কিছু,
বড় পাওয়ার কিছু নাই। অনেক ঝড় কিছুটা হয়, কিছুটা পাতা উড়ে, কিছুটা ঝঞ্ঝা যায়, বাট ফাইনালি কিন্তু সবকিছু স্টেবল হতে পারে।
ইচ্ছেটা শক্ত থাকতে হবে, দৃঢ় থাকতে হবে।
থ্যাংক ইউ আমাদের সাথে থাকার জন্য। জি জি, অল দ্য বেস্ট ফর ইউ, ইনশাআল্লাহ আপনার জীবনে সেরকম কিছুই হোক। নেক্সট ফোন কলে যাচ্ছি আমরা। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। সমস্যা হচ্ছে নেক্সট ফোন কলে, নেক্সট ফোন কলে যাচ্ছে, আমরা অটোমেটিক কিছু ফোন কল নেই, রাইট? আমরা এতক্ষণ পর্যন্ত 1660 তে বিভিন্ন যে নাম্বার গুলো পাচ্ছিলাম সেগুলো নাম্বার আমরা কল ব্যাক করে করে কথা বলছিলাম, এবার কিছু অটোমেটিক ফোন কল। হ্যালো, সালাম আলাইকুম। আসসালামু আলাইকুম। আচ্ছা, নেক্সট ফোন কল। আমাদের এই কিছুটা সমস্যা আর কি, যে আমাদের ক্যাপাসিটির বাইরে প্রচুর ফোন কল আসার কারণে আমাদের সার্ভার থেকে ফোন গুলো ট্রান্সমিট হয় না প্রপারলি। নেক্সট ফোন কল। সালাম আলাইকুম।
কথা হলো তাই না?
কথা শুনলাম, অনেক ভালো লাগলো। আসলে আপনাদের ভাষাটা যে এত দূর এত ভালোভাবে হবে, আসলে এটাই খুঁজছি আমরা বাংলাদেশে, যে ভালোবাসা এইভাবে প্রত্যেকটা মানুষের ভালোবাসাগুলো এইভাবে পবিত্র ভাবে থাকে একদম।
নিশ্চয়ই নিশ্চয়ই আমাদের প্রত্যেককে কিন্তু সেভাবেই
ভাবতে হবে। লাইনটা ডিসকানেক্ট হয়ে গেছে। এনিওয়ে, যে যে অটোমেটিক ফোন কলে এই সমস্যাগুলো হয়,
এটা জানেন।
তারপর আমরা কিছু অটোমেটিক ফোন কল নিই। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।
অনেক অনেক ট্রাই করে আসলে এসএমএস টা দিয়েছি, আপনারা বলেছেন 16260, আমি 26 পর্যন্ত শুনেছি আর জিরোটা শুনতে পাইনি, এই জন্য 16 আর 26 পর্যন্ত আমি এসএমএস দিচ্ছিলাম দিচ্ছিলাম দিচ্ছিলাম।
আরে টেক্সট গুলো কই গেছে কি রে, আজকাল কি কানে সমস্যা হয়ে গেল?
এই শুনতে 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 সমস্যা হয়ে গেছে, বুঝছেন?
তাই না?
আপনি এমন ইতিহাস বলা শুরু করেছেন প্রেমের, যে কান মিলিয়ে হয়ে গেছে। আর গুরুকে বলতে চাই যে আমার আর আরেভিন ভাইয়ের আসলে রিলেশনটা অনেকটা টমজেরির মতো।
কিন্তু বলেছে টম এন্ড জেরি,
টম এন্ড জেরি। এখানেও কিন্তু সেটা থেকে মুক্তি নাই, আমি অলরেডি শুনতে
আমার বিটিভি বিটিভি চলে।
ওকে,
হ্যাঁ, খালি এক এক টেস্ট দেয়, আমি একটু বলে নেই। ও আমার বিটিভি চলে, ওর সাথে আমাদের আমার ব্যবধান অনেক, ও প্রায় আমার ধারণা ও আমার অর্ধেক বয়স হবে,
আমাদের অর্ধেক,
আমাদের রাইট এক্স্যাক্টলি।
আমরা তো 42 এ আছি নাকি না, 43
একাল 41 42 এ আছি আমরা,
তাহলে গুড।
খালিদ এরকমই হবে, কথা হবে তোর 25-26 তাই না রে, নাকি একটু কম?
একটু বেশি হতে পারে,
একটু বেশি হতে পারে, কিন্তু ওর সাথে যে আমার সম্পর্ক একেবারে ফ্রেন্ডলি, এখানে বয়স কোনো বিষয় না, বাট আমার দিক থেকে ওর প্রতি যেমন স্নেহ আছে, ওর শ্রদ্ধার জায়গাটা আছে, কিন্তু অন্য সব কিছু দিয়ে আমরা অনেক 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 কিন্তু আসলে কাছের।
আর আপনার সম্পর্কে আমি একটা বলতে চাই, যে এমনিতে তো অনেক কথা বলি কিন্তু যেহেতু অন ইয়ারে আছি,
হ্যাঁ
না, গুরুকে উদ্দেশ্য করে বলতে চাই যে আসলে আরেফিন ভাইয়ের যে সফলতা, তার পিছনে আমি যেটা মনে করি যে তার প্রচন্ড ম্যানেজেরিয়াল ক্ষমতা আছে। সে এত ব্যস্ত থাকে কিন্তু সবকিছু কেমন করে যেন ম্যানেজ করে চলে, এবং আজকে হয়তো গুরুর জন্যই এমনটা হয়েছে যে আজ বৃহস্পতিবার তার টাঙ্গাইল থাকার কথা ছিল কিন্তু আজ সে যেতে
পারেনি।
সব মিলিয়ে খালিদ আমাদের কাছে এটা মনে হয়েছে যে উনি ওনার পারিপার্শ্বিকটাকে খুব চমৎকার ভাবে ম্যানেজ করে চলতে জানেন, কারণ তাকে কিন্তু আমরা খুব প্রেমময় পুরুষ বা একজন দারুণ পারফর্মার এইভাবে পাইনি, পরিপূর্ণ একটা মানুষ হিসেবে কিন্তু এই চিত্রটা উঠে এসেছে।
হ্যাঁ, অবভিয়াসলি। এবং গুরু আজ মনে হয় কয়েক বছরের মধ্যে আপনিই মনে হয় তাকে বৃহস্পতিবার রাতে ঢাকায় রাখতে পারছেন,
তাই নাকি?
একটা কথা বলতে আপনি ভুলে গেছেন যে আপনি তো অনেক ভাবে ম্যানেজ করে ভাবিকে, যাই হোক ভাবিকে সময় দেন, কিন্তু আমরা যে আপনার জন্য রাত জেগে অফিস করলাম, সকাল 8টায় অফিসে ঢুকে রাত 12টায় বের হলাম, এটা তো বললেন না?
হ্যাঁ নিশ্চয়ই, একটু ছোট করে বলি যে আসলে বিটিভিতে জয়েন করার পর ওরা কেউ কেউ আমাকে এমন ভাবে যে বিশেষ করে ঈদের সময়, আমাদের তো ছুটি তো এক ঈদ দুই ঈদ একসাথে পাওয়া যায় না দুই ঈদই, তো সেক্ষেত্রে ওরা আমার ডিউটিগুলি করে দিয়ে ওরা কিন্তু আমাকে পাঠিয়েছে। স্যালুট খালিদ, স্যালুট।
সুজন যাদের এই সম্মুখ সহযোগিতা ছিল, স্পেশালি তেশিয়া উপপরিচালক নোমান ভাই।
নোমান
ইজ লাইক লাইক মানে দ্য পার্সন লাইক এনিথিং এলস।
খালিদ তুই তো চিনছিস তাই না, এখন আমাদের ওখানে আছে।
থ্যাংক ইউ, সবাই অনেক ভালো থাকবেন, আমরা পরবর্তী ফোন কলে চলে যাচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম।
ওয়ারাহমাতুল্লাহি ওয়া বারাকাতু।
জি, কে বলছেন, কোথেকে বলছেন?
জি গুরু, আমি দৃষ্টি প্রতিবন্ধী হাফেজ মোহাম্মদ মোশাররফ সরকার।
এই মোশাররফ ভাই ভালো আছেন? রংপুর থেকে মোশাররফ ভাই ভালো আছেন?
জি আলহামদুলিল্লাহ। গুরু আপনি কেমন আছেন?
জি আমি ভালো আছি। মোশাররফ ভাই আজকের অনুষ্ঠানের শুরুটা আপনি শুনেছেন তো?
গুরু আমি অবশ্য আজকে স্টেজে কথা বলতেছিলাম, শুনতে পারি নাই, সরি, খুবই দুঃখিত। আমি আপনাদের ফোন মানে অনুষ্ঠান শুনছি প্রায় সাড়ে, অর্থাৎ ওই যে রুনা রুনা যখন গান,
মোশাররফ ভাই আম সরি যে ফোনটি ডিসকানেক্ট হয়ে গেল। রংপুর থেকে মোশাররফ ভাই যুক্ত হয়েছিলেন আমার খুবই কাছের একজন মানুষ, যিনি যার সাথে ফোনে কথা বলে বলেই এত চমৎকার একটি সম্পর্ক। মোশাররফ ভাই তো সেই মোশাররফ ভাই যিনি হাফেজ সৌদি আরব থেকে ক্যাসেট নিয়ে এসে সেটি শুনে শুনে কোরআনের পুরো কোরআন শরীফ হেফজ করেছেন।
ওয়াও, ধন্যবাদ মোশাররফ ভাই, যদিও কথা হলো না আপনার সাথে, কিন্তু আমার পক্ষ থেকে আপনার জন্য ভালোবাসা রইল।
আসসালামু আলাইকুম, কে বলছেন, কোথেকে বলছেন?
আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন, কোথেকে বলছেন?
আমি শোনের কাছ থেকে ইমন।
ইমন কেমন আছেন?
গুরু অনেক ভালো আছি।
কি কারণে এত বেশি ভালো?
কি গুরু
বলি যে কি কারণে এত বেশি ভালো আছেন?
না গুরু কিছু না,
বিনা কারণে নাকি? আরো আরিফিন আরিফিন ভাইয়ের কথা শুনে কি মন ভালো হয়ে গেছে, ব্যাপারটা এরকম?
জি
তো কথা বলেন আরিফিন ভাইয়ের সাথে।
হ্যাঁ ইমন কেমন আছেন? হ্যালো
হ্যালো ইমন, এই কারণে আমরা অটোমেটিক ফোন কলটা নিতে আমাদের একটু সমস্যা হয়, এই কারণে আমরা চেষ্টা করি এখান থেকে ফোন করে কল ব্যাক করতে। যাই হোক, আরেক আর দু একটি আমরা অটোমেটিক ফোন কল নিই, দিয়ে অনুষ্ঠান শেষ করে নিয়ে আসি। ওকে, লাস্ট থ্রি ফোন কল। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম
গুরু, আমি শিববাবু বলছিলাম রংপুর থেকে।
জি কেমন আছেন?
এই তো গুরু ভালো আছি, আপনারা সবাই কেমন আছেন?
আমরা ভালো আছি। আজকে আরিফিন ভাই আছেন আমাদের অতিথি, প্লিজ কথা বলুন।
জি আজকে মন অনেক খারাপ ছিল, বাট গল্পটা শোনার পর মন তো অনেক ভালো হয়ে গেল।
সত্যি?
হ্যাঁ সত্যি,
এই ভালো লাগাটা ধরে রাখতে হবে, এই ভালো লাগাটা ধরে রাখতে হবে। জীবনের প্রত্যেকটা ক্ষেত্রেই ভালো লাগাটা থাকতে হবে, তাহলেই সবকিছু ভালো হয়ে যাবে অটোমেটিক।
হ্যাঁ, আর আমি আসলে বাংলাদেশ বেতারের একজন শ্রোতা, তো ওনার কথাটা খুবই আমার ভালো লাগে, একদম মানে কি বলবো, শুদ্ধ বাংলায় কথা বললো একদম।
আচ্ছা অনেক ধন্যবাদ ভাই।
তার স্পেশালিটি হচ্ছে যে আমরা দুইটা কথা বললে একটা ইংরেজি ওয়ার্ড ঢুকেই যায়, অনুপ্রবেশ অনেক বেশি আমাদের কথা। তার স্পেশালিটি হচ্ছে যে এতক্ষণ কথা বলছেন উনি, উনি কিন্তু একদম বাংলাতে খুব চমৎকার ভাবে এটি চালিয়ে যেতে পারছেন। মেনটেন বাড়াচ্ছিল আমার মুখ দিয়ে, চেষ্টা করেও পারি না আমরা। নেক্সট ফোন কল। হ্যালো আসসালামু আলাইকুম, কে বলছেন, কোথেকে বলছেন?
জি গুরু আমি আদম জি থেকে রাজু বলছি।
জি রাজু কেমন আছেন?
জি আলহামদুলিল্লাহ ভালো আছি। গুরু আজকে প্রায় দুই বছর পর গুরু আপনার সাথে কথা বলার সুযোগ পাইছি।
বলেন কি?
আজকে দুই বছর থেকে আমি ট্রাই করেছি, প্রতি সপ্তাহ আমি প্রায় 50-60টা ফোন কল দেই, আপনার লাইনে ধরা হয় না।
রাজু আপনি বলেন কি বলতে চান?
জি গুরু বলতে চাই গুরু, আমার মনে অনেক কষ্ট গুরু, তারপর দিয়ে ভাইয়ের কথা শুনে
কত হ্যাপি জীবন, আল্লাহ যদি আমাদের ভালোবাসা এইভাবে সফল করে দিতেন,
দোয়া
করবেন মেঘলা আপু এন্ড গুরু।
নিশ্চয়ই
আছেন আমাদের সাথে এস এম মনির, লিখেছেন যে আমাদের টাঙ্গাইলের উষ্ণ ভালোবাসার গল্প খুব খুব ভালো লাগছে। আছেন কে আক্তার, লিখেছেন আজকের গল্পটা খুবই ভালো লাগছে। আহমেদ মেহেদি হাসান রাজু লিখেছেন, নারিফিন মাসুদ ভাই আপনার কণ্ঠটা অনেক সুন্দর, ভালো লাগছে আপনার গল্প। মামুন আছেন রাজশাহী থেকে, লিখেছেন খুবই মজা লাগছে। মৌসুমী আছেন নারায়ণগঞ্জ থেকে, লিখেছেন এত ভালো লাগছে বোঝাতে পারছি না, একটু কথা বলতে চাই প্লিজ। আচ্ছা নাম্বারটি দিয়েছেন, আমরা ফোন করেই ফেলি। আর আছেন আমাদের সাথে আরো অনেক বন্ধু, হুসেইন আছেন সিলেট থেকে, মুস্তাফিজুর রহমানও যুক্ত হয়েছেন। এবং বন্ধু আর একবার বলে দিতে চাই, আপনি আপনার নাম্বারটি লিখে, আচ্ছা আপনি আপনার নামটি লিখে আমাদেরকে টেক্সট করতে পারেন 16260 এই নাম্বার থেকে। এবং আপনি যদি আসতে চান আমাদের এই অনুষ্ঠানে, শেয়ার করতে চান আপনার ভালোবাসার কথা, অবশ্যই আসতে পারেন। তো সেজন্য আপনাকে SMS করতে হবে, মোবাইলের মেসেজ অপশনে যাবেন এবং টাইপ করবেন VB, দেন স্পেস দিয়ে আপনার নাম, বয়স, এলাকা এবং ফোন নাম্বারটি উল্লেখ করবেন, তারপর
আমি এবার পরীক্ষা দিলাম, এর মাঝে আমি শুনছি, মানে বুঝাইতে পারতেছি না। মেঘলা আপু তুমি সো সুইট, আমি আমার বোনের সঙ্গে কথা বলাই দিলাম।
ওকে, তোমার জন্য মেঘলার সেই বিখ্যাত হাসিটা শুধুই তোমার জন্য, মেঘলা দিয়ে দেখ।
আমি এতক্ষণ ধরে বলতেছে যে তুই বৃহস্পতিবার আসতেই তোর কান থেকে ইয়ারফোন নামানো যায় না, আমার খুব মজা লাগছে।
তোমার নামটা তো শোনা হলো না, নামটা কি?
আমার নাম দাসী বর্তমান মৌসুমী।
মৌসুমী, মৌসুমী পরীক্ষা কবে?
আমি এবার পরীক্ষা দিছি, মানে পরীক্ষার মাঝেও বৃহস্পতিবার আসতে আমায় কেউ থামায় রাখতে পারতো না, খুব মজা লাগছে।
কিন্তু মৌসুমী, তোমাকে তোমার মা কি শুনছেন এখন? রেডিও তো অন আছে, রাইট?
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আম্মু শুনতেছে।
ওকে, বাট আমাকে যে একটা কথা দিতে হবে, আমি চাই যে এই এই ফোন কলটা আমার কাছে আবারও আসুক, যাতে করে,
হ্যাঁ অবশ্যই,
যাতে করে পরীক্ষার সময় না, পরীক্ষার সময় কখনোই যেন আমার অনুষ্ঠান তোমার শোনা না হয়। শুধু তাই না, তুমি একটা ভালো কিছু রেজাল্ট নিয়ে আসো SSC এবং HSC বাকি দিনগুলোতেও, আর আমার প্রোগ্রাম তো চলতেই থাকবে, আমি যেন তোমার ভালো কোনো ফলাফল এই অনুষ্ঠান থেকে সেলিব্রেট করতে পারি, যাতে করে আমি দেখিয়ে দিতে পারি তোমার মাকে স্পেশালি যে তুমি আমার সাথে থাকার কারণে তোমার ক্ষতি হয়নি, বরং তুমি অনেক ভালো কিছু করেছো। এটা কি সম্ভব? এই প্রতিজ্ঞা কি তুমি আমার সাথে করতে পারো? তোমার মা কিন্তু শুনছে। অবশ্যই অনেক দোয়া করি মৌসুমী। তাহলে এরকম একটা দিন, এরকম একটা ফোন কলের অপেক্ষা আমি থাকবো, যেখানে তুমি ভালো ফলাফল করবে এবং তোমার মাকে সাথে নিয়ে আমাকে ফোন দিবে এবং আমরা সেলিব্রেট করব ওভার ফোনে তোমার তোমার ভালো ফলাফলের এই খবর, ঠিক আছে? আর আরেকটি কথা দিচ্ছি, আরেকটি কথা দাও যে পরীক্ষার সময় অবশ্যই তুমি আমার প্রোগ্রাম টিউন করবে না। ওকে,
অনেক
ধন্যবাদ। আচ্ছা মেঘলা হাসিটা দিয়ে দে।
জিজ্ঞেস
করি তখন তখন সেম স্কেলে হাসি দিস, মাঝরাতে বলতেছি সেম স্কেলে হাসি দিচ্ছিস, ভেরি গুড। ওকে, থ্যাংক ইউ মৌসুমী, আবার কথা হবে। দ্য লাস্ট ফোন কল, অনুষ্ঠান শেষ করছে বন্ধু, একদম শেষ মুহূর্তে সর্বশেষ ফোন কল, অটোমেটিক ফোন কল নেওয়া হোক এটি। ওকে, হ্যালো, আসসালামু আলাইকুম।
ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। গুরু, আমি আদমজি থেকে রাজু বলছি।
এই রাজু, আপনাকে হারিয়ে ফেলেছিলাম দুই বছর পর।
জি গুরু, দুই বছর পর আজকে আমি সুযোগ পেলাম আপনার সাথে কথা বলার জন্য। আমি এতটা হ্যাপি যে আপনাকে বুঝাইতে পারবো না গুরু।
আপনাকেও স্বাগত জানাচ্ছি।
হ্যাঁ রাজু ভাই কেমন আছেন?
ভাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
ভাই আপনার কাছে একটা রিকোয়েস্ট, আমার জন্য একটু দোয়া করেন ভাইয়া।
নিশ্চয়ই নিশ্চয়ই, আপনার জন্য শুভকামনা রইল, আপনিও শুভকামনা করবেন আমাদের সবার জন্য
ইনশাআল্লাহ। আমিও গুরু আজকে প্রায় আট, ভাইয়া আমি প্রায় আজকে 8 বছর থেকে এক মেয়েকে লাভ করি। এখন পর্যন্ত বাজে নাই, কিন্তু এখন মরার আগ পর্যন্ত আমি এটার আশা ছাড়বো না।
ভালোবাসা আসলে মানুষ যতদিন বেঁচে থাকে ততদিনই থাকে, তারপর থাকার সুযোগ নেই, মানে ওই দেহে আর কি। ঠিক আছে, আর নিশ্চয়ই আপনি সফল হবেন, শুভকামনা আমার পক্ষ থেকে।
জি ডক্টর, একটু গুরুত্ব দেন।
হ্যাঁ আমি আমি আছি আমি আছি, প্লিজ বলুন রাজু।
জি গুরু, আপনার দোয়াটা তো সবার কবুল, তো গুরু প্লিজ আমার জন্য দোয়া করেন। আপনি
দোয়া তো অবশ্যই করি, বাট প্রথম যে বাক্যটা ব্যবহার করলেন তার সাথে আমার ছোট্ট একটু আপত্তি আছে। আমার মতো কত মানুষের দোয়া কবুল হয় বলে আমার জানা নাই, বাট আমার সাথে অনেক মানুষ একসাথে থাকে, তো তাই হয়তো কোনো ভালো মানুষের ওসিলায় সবকিছু ঠিক হয়ে যায়। বাট আমার রাজু, আমার একটা ইনটিউশন কাজ করছে, কেন জানি মনে হচ্ছে ঠিক হয়ে যাবে সবকিছু। আর ঠিক যদি হয় আমাকে অবশ্যই ফোন করে জানায়েন প্লিজ। ওকে
গুরু, একটা রিকোয়েস্ট আপনার কাছে,
প্লিজ বলেন।
জি গুরু, যে আপনি একটা ছড়া বলতেন না, মেহেদি রং লাতিয়ে সব
জানেন। Yeah, it's for you, Raju. Khanjar se karo baat, na talwar se puchho. Main katil hua kaise, mere yaar se puchho. Aar oita 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 na, mehdi rang laati hai sukh jane ki baat, aur mohabbat yaad aati hai bichhad jane ki baat.
Guru, hindi hindi sakte, hindi hindi bolen guru. Guru, are to kaach hai lamba, guchha angur ka, milne ko dil chahta, par rasta hai dur ka.
Ah, wow, wow, superb, superb.
আর আরেকটা গুরু বললে, আলিফ বে তো এসে পাহাড়কে দেখো না, মোহব্বত কে আছি যে করকে দেখো না।
ওকে থ্যাংক ইউ রাজু, অনেক অনেক ধন্যবাদ, দারুণ কিছু সময় কাটলো আমার বন্ধুদের সাথে, স্পেশালি ভালো লাগার সূত্রপাত বা শুরুটা হলো আরেফিন নামের এই মানুষটাকে দিয়ে। বিদায় নিচ্ছি বন্ধু, একদম শেষ মুহূর্তে বিদায় নিচ্ছি আরেফিন আপনার কাছ থেকে।
নিশ্চয়ই
আপাতত আর কি, আবার দেখা হবে সে প্রত্যাশায়।
শুভরাত বন্ধুরা, রাত পেরিয়েই সূর্য আসবে, সব জীবনেই সূর্য জ্বলে থাক।
বিদায় নিচ্ছি সকলের কাছ থেকে, ভালোবাসা শুধু রোমান্টিক ভালোবাসার কথাই, ভালোবাসার বাংলাদেশ থেকে হয়। আমরা সবসময় প্রার্থনা করি যে বিভিন্ন ফরম্যাটে ভালোবাসা ঘুরে ফিরে আসুক। অনেক মনে করে খুব ছোটবেলায় নাইমুল স্যার খুব কড়া একজন শিক্ষক ছিলেন জানিস, পিতা একদম মানে সাপ বসায় দিত একদম আর্লি, তখন রেজিডেন্সিয়ালে না অ্যাকচুয়ালি। স্যার কি বেঁচে আছেন, আল্লাহ যেন ওনাকে বাঁচিয়ে রাখেন, সুস্থ রাখেন। বাট সমস্ত অনেক বেশি স্মৃতি আবার সেই মানুষটাকে ঘিরে আমার, কারণ ওখানে কালাই রুটি একটা স্পেশালিটি আছে। নাম শুনেছিস কখনো?
না,
কালাই রুটির নাম শুনিস? এটা রাজশাহী চাপায় ওসব এরিয়াতে খুব বিখ্যাত আর কি। খুব দরদ দিয়ে ভালোবেসে তিনি আমাকে এই খাবারটা খাওয়াতেন। অনেক সময় দেখা যেত আমার, তার ছেলে আমার সমবয়সী, বোঝা যেত না যে আসলে সন্তানটা কে, আমি না তার তার ছেলে। তো অনেক কড়া বিহেভ, অনেক রাগারাগি, এর বাইরেও যে অসম্ভব রকমের একটা ভালোবাসা, এটার জন্য আজও আমি লালায়িত। এরকম কিছু শিক্ষক আমার জীবনে আসছে যে শিক্ষকের কোনো নাম শুনলেই সাথে সাথে আমার মাথায় এই পিকচারগুলো ভর করে। তাই কল্পনাও করতে পারি না যে কোনো শিক্ষক কখনো কারো দ্বারা এতটুকু কষ্টের মধ্যে যায়, কল্পনারও বাইরে। এটা হাজারো মানুষের মধ্যে কোনো মানুষ অপদস্থ হোক, অপমানিত হোক, বলে যায় সত্যি ধারণ করতে পারি না যে মানুষগুলো মানুষ তৈরির কারখানা, যে মানুষগুলোর মানুষকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার আতঙ্ক, যে মানুষগুলো স্বপ্ন ধারণ করে চলেছে, সে মানুষগুলোকে কোন সাহসে কিভাবে আমরা অবলীলায় রাস্তায় নামিয়ে দিই। অনেক বেশি অনিয়ম বা অনেক বেশি কষ্টের ভেতর দিয়ে তাও মানিয়ে নেওয়া যায়, কিন্তু এ ধরনের ঘটনা নিজের অস্তিত্বকে যেন ভেতর থেকে চ্যালেঞ্জ করে বসে যে এগুলো বন্ধ হওয়া উচিত, এগুলোর পুনরাবৃত্তি হওয়া একেবারেই কারোর জন্য কাম্য না। শুধুই যদি রাত বিরাতে পুতুর পুতুর করে প্রেম ভালোবাসার কথা বলি আমি, আর এসব ব্যাপারগুলোকে নজরআন্দাজ করে যায়, এড়িয়ে যায়, তাহলে আমার তাহলে আমার অস্তিত্ব বা তোমার আমার ব্যক্তিত্বেই আসলে প্রশ্নের সম্মুখীন হয়ে যায়। তাই কথাগুলো না বলেও আসলে পারি না। যখন দেখি যে ধর্ষণের জন্য বিচার চাইতে গিয়ে কোনো বাবা তার জীবন লীলার সাঙ্গ হয়ে যায়, তখনও ভেতর থেকে জিনিসগুলো মেনে নেওয়ার মতো অবস্থায় থাকি না। সমস্ত রকমের শ্রদ্ধা, কারণ একজনের বিচ্ছিন্ন কোনো সিদ্ধান্তের কারণে আমার মনে হয় না যে কোনো শিক্ষক কষ্ট পেতে পারেন, কারণ তিনি খুব ভালো করে জানেন আমি তুই আমাদের মতো হাজারো লাখো কোটি মানুষ আছে এই মানুষগুলোকে শ্রদ্ধা জানানোর জন্য। শ্যামল কান্তি ভদ্র স্যার, আপনি অনেক শ্রদ্ধার একটি জায়গাতে আমাদের আছেন, অনেক শ্রদ্ধা করি আপনাকে আমরা। দু চারজন বিচ্ছিন্ন কোনো ঘটনার কারণে অবশ্যই মানুষগুলোকে কোনোভাবে আমাদের মনের জায়গা থেকে কেউ সরাতে পারবে না। বিচ্ছিন্ন কোনো ঘটনা কখনোই কোনো ধারণ হতে পারে না। যে কোনো ফর্মেটি ভালোবাসা এবং ভালো লাগা অনেক বড় করে আসুক, সবাই অনেক বড় করে বাঁচুক, সবার জন্য অনেক অনেক প্রার্থনা, প্রত্যেকটি প্রাণ ভরে উঠুক ভালো লাগা নিয়ে আর প্রত্যেকটি হৃদয় শাসিত হোক সতীশ ভালোবাসা।
ওকে বন্ধু, বিদায় নিয়ে চলে যাবারই পালা, অনেকটা সময় চলে এসেছি। সময় এখন ঠিক রাত 1:45, যেতে যেতে বলে যেতে চাই সেই কথাগুলো, যদি হচ্ছে আপনি যদি আমাদের অনুষ্ঠানে আসতেই চান বন্ধু, আপনার ভালোবাসার গল্প শেয়ার করতে চান, তাহলে অবশ্যই আসতে পারেন। এবং এর জন্য করতে হবে SMS এর নিয়মটি হচ্ছে মোবাইলের মেসেজ অপশনে যাবেন এবং টাইপ করবেন VD, দেন স্পেস দিয়ে আপনার নাম, ঠিকানা, আপনার বয়স, আপনার পেশা, আপনার ফোন নাম্বারটি উল্লেখ করবেন, তারপর পাঠিয়ে দেবেন 16260 এই নাম্বারটিতে। এবং ফেসবুকে আমাদের অফিসিয়াল ফ্যান পেজের অ্যাড্রেসটা আরো একবার বলতে চাই, সেটি হচ্ছে www.facebook.com/90.4dhakafm। এবং আপনি যেখানটিতে দেখবেন লাইকিং এর পরিমাণ হচ্ছে 53,000 প্লাস, সেটি হচ্ছে ঢাকা এফএম এর রিয়েল অফিসিয়াল ফ্যান পেজ। সো এই পেজটিতে লাইক দিয়ে আপনি আমাদের সাথে সংযুক্ত থাকবেন 24/7, এটি আশা করছি। আর যে পোস্ট আপলোড আছে সেই পোস্টটিতে আপনি পুরো সপ্তাহ জুড়েই লাইক অথবা কমেন্ট করতে পারেন এবং শেয়ার করতে পারেন বন্ধুদের কাছে। তো চলে যাচ্ছি, অনেক অনেক ভালো থাকবেন এবং আগামী সপ্তাহে কথা বলার প্রত্যাশায় বিদায়। আর যেতে যেতে আপনার জন্য প্লে করছি এই চমৎকার গানটি।
লাগলো চোখে বধু ও কানো, লাগলো লাগলো চোখে বধু কো নানো, লাগলো চোখে এ বধু কো নানো, লাগলো চোখে ছিলে সূর্য লোকে।